শুনছেন সব সময় জাগো এফএম 94.4। আমি আজ উদয় আছি আপনার সাথে। এই মুহূর্তে ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে 94.4 ফ্রিকোয়েন্সিতে আপনি উপভোগ করছেন আজকের এই আয়োজনটি, এবং একই সঙ্গে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখতে পাচ্ছেন আমাদের আজকের ভূত স্টুডিওটি। তার জন্য কি করতে হবে আপনাকে? ফেসবুকে জাগো এফএম এর ভেরিফাইড পেজ www.facebook.com/jagoefmpage এ থাকতে হবে, অথবা www.facebook.com/rjudoy এই পেজটাতে কানেক্ট হতে হবে। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে youtube.com/jagoefm, সেখানটা থেকেও আপনি আমাদের লাইভ স্টুডিওর এই শোটা উপভোগ করতে পারেন। অনুষ্ঠান চলাকালীন আপনি চাইলে আমাদেরকে সরাসরি SMS কিংবা ফেসবুকে কমেন্টের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। SMS করার ক্ষেত্রে JFM স্পেস নাম দিয়ে মনে কথা লিখে পাঠাতে পারেন 26969 নাম্বারটিতে। ফেসবুকে যে দুটো পেজের কথা বললাম, জাগো এফএম এবং আরজি উদয়, এ দুটো পেজের লাইভ দেখলে সেখানে কমেন্ট করতে পারেন। তবে একই কমেন্ট বারবার করবেন না, এতে করে আপনাকে কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে ব্যান করে দিতে হবে, দিতে পারে। ইনফ্যাক্ট আমার তখন খুব কষ্ট লাগবে আপনার জন্য। আর একটা বিষয় মনে রাখবেন, যারা আসলে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন রকমের কন্টেন্টের নিচে গিয়ে 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক এই ধরনের মানে অনেকটা হাবিজাবি টাইপের কমেন্ট করেন, যেটা আসলে কোন রকমের ইফেক্টিভ কমেন্ট না, তাদের জন্য বলছি এটা করা থেকে বিরত থাকুন। আদারওয়াইজ দেখা গেল আপনাকে আমার পরিবার থেকে কিংবা জাগোফেমের পরিবার থেকে দূরে সরিয়ে দেওয়া হলো, আপনার সাথে আমাদের আর কথা হলো না, এটা আমার জন্য কষ্টকর। তো আমি চাইব যে আপনি গঠনমূলক কমেন্ট করেন, আপনি অনুষ্ঠানটা উপভোগ করেন, ভালো না লাগলে সেটা লিখুন, ভালো লাগলে সে কথাও লিখুন, কমেন্টে তা লিখুন, আমরা সেটা পড়তে রাজি আছি। এবং আজকের এই অনুষ্ঠানটি ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে যে সমস্ত বন্ধুরা শুনছেন রেডিওতে, তাদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের মনে হয় যে আপনার রেডিওতে আগামী পর্বে আসবেন, ভূত স্টুডিওর এই এপিসোডগুলো আপনার ভালো লাগে এবং একটা এপিসোডে আপনি থাকতে চান লাইভ শোতে, এবং আপনি বলতে চান আপনার কাছে থাকা প্যারানর্মাল ঘটনাগুলো, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, খুব সিম্পল একটা কাজ, আপনার মোবাইল ফোনের রিসেপশনে যান, গিয়ে টাইপ করে ফেলুন RBS, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, টাইপ করুন, SMS টি পাঠিয়ে দিন 26969 নাম্বারে। আমি আবারও বলছি, যাদের কাছে গল্পের সংখ্যা 2 অধিক, অর্থাৎ 3টি বা 4টি অ্যাটলিস্ট এই ধরনের ঘটনা আছে, সেটা আপনি রেডিওতে এসে বলবার জন্য মানসিকভাবে প্রস্তুত, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার মোবাইলের রিসেপশনে গিয়ে টাইপ করতে হবে RBS, স্পেস নিজের নাম, স্পেস নিজের লোকেশন মানে কোথায় থাকেন, আর একটা গ্যাপ দিয়ে আপনার প্রফেশন মানে আপনি কি করেন। ধরেন আপনি স্টুডেন্ট, সেক্ষেত্রে আপনি স্টুডেন্ট অফ কলেজ, মাদ্রাসা অথবা ইউনিভার্সিটিটা মেনশন করবেন, অন্য যে কোনো পেশা হলে জাস্ট ওখানে জব লিখলেই চলবে, হাউসওয়াইফ হলে হাউসওয়াইফ কথাটা লিখতে পারেন। তারপর পাঠাতে হবে আমাদের ঠিকানা 26969 নাম্বারটিতে। ছেলে মেয়ে পুরুষ নারী যে কোনো ধর্মের যে কোনো মানুষ যে কোনো পেশার এখানে আমন্ত্রিত। আপনি যদি মনে করেন যে আপনার কাছে কিছু ঘটনা আছে যেগুলো ভৌতিক, যেগুলো প্যারানর্মাল, এই ঘটনাগুলো আপনার নিজেকে ভয় দেখায়, এই ঘটনাগুলো আপনার নিজের মধ্যে একটা ভয়ের তৈরি হয় এবং অন্য কেউ শুনলে হয়তো এন্টারটেইন হতে পারে, আপনি যদি সেই উদ্দেশ্য থেকে আমাদেরকে বলতে চান তাহলে ডেফিনেটলি আপনি রেজিস্ট্রেশন করে ফেলুন। এছাড়া আমি আজকের এই অনুষ্ঠানে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের ভূত স্টুডিও অনুষ্ঠানটি আপনাদের অনুষ্ঠান, এই অনুষ্ঠানটিকে সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা শুধুমাত্র জাগো এফএম কিংবা আমার নয়, এটা আপনারও, কারণ আপনি আমাদের পরিবারের একজন সদস্য। আমরা আপনাকে ভীষণ 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 করে চাই, আপনি যদি ফেসবুক বা ইউটিউব থেকে আমাদের অনুষ্ঠানটা দেখে থাকেন, একবার হলেও এই লাইভটা আপনার পেজে কিংবা আপনার গ্রুপে অথবা আপনার প্রোফাইলে শেয়ার করবেন প্লিজ। এতটুকু তো চেয়ে নিতেই পারি, এইটুকু অধিকার তো গত 15 বছরে আপনাদের কাছ থেকে আমার নিশ্চয়ই হয়েছে না, মানে বন্ধু তো বন্ধুর জন্য, বন্ধু বন্ধুর পাশে থাকতে চায়, সেই জায়গায় বন্ধু যেহেতু আমি আপনার হতে চাই, আপনাকে জাস্ট এতটুকু বলতে চাই যে আপনি আমার এই অনুষ্ঠানটা যখন দেখছেন একটু কষ্ট করে আমার লাইফটা শেয়ার করবেন আপনার ফেসবুক প্রোফাইলে, এতে এমন কোনো ক্ষতি আপনার হওয়ার কথা নয়। আর আজকের অনুষ্ঠানটি যারা দেখছেন এদেরকে একবার করে হলেও বলতে চাই যে বন্ধু, আপনি আপনার পাশের বন্ধুকে নিয়ে অনুষ্ঠানটা শুনে দেখেন, ভালো লাগবে। যদি মাঝরাতে কেউ না থাকে, কানে হেডফোন দিয়ে চোখ বন্ধ করে অনুষ্ঠানটা শুনেন, একটা অন্যরকম অনুভূতি কাজ করবে। খেয়াল করে দেখুন, ভূত স্টুডিও এই অনুষ্ঠানটা শুধুমাত্র কি ভয় দেখানোর উদ্দেশ্যে হয় না, এটা এন্টারটেইনমেন্টের একটা প্ল্যাটফর্ম, অর্থাৎ আপনাকে বিনোদন দেওয়াটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। ইভেন আমি বলেও দেই যে কেউ মানসিক বা শারীরিকভাবে যদি অসুস্থতা অনুভব করেন তাহলে এই ধরনের অনুষ্ঠান দেখার বা শোনার দরকার নাই, বিশ্বাস করা বা অবিশ্বাস করা এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি অনুরোধ করতে চাই, জাস্ট এন্টারটেইনমেন্টের জন্যই আপনি অনুষ্ঠানটা উপভোগ করতে পারেন। ইনফ্যাক্ট আমি দীর্ঘদিন ধরে এই ধরনের অনুষ্ঠান উপস্থাপনা করে আসছি, আমার সবসময় মনে হয় অনুষ্ঠানটা এন্টারটেইনমেন্টের একটা প্ল্যাটফর্ম, এবং এই প্ল্যাটফর্মটাতে যারা আসেন তারাও এন্টারটেইন করতেই আসেন। এখন আমি আপনি হয়তো রাতটাকে একটু উপভোগ করতে চাই, একটু ভুতুড়ে আবহাওয়া তৈরি করে নিজেদের মতো করে অনুষ্ঠানটাকে শুনতে চাই, সেই জায়গায় আজকে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ফুড স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটাতে। প্রাণ পটাটা নিয়ে একটা কনফিউশন কাজ করে, এটা চিপস না বিস্কিট, কারণ এর ক্রিসপিনেস এর কারণে এটাকে চিপস মনে হয়, আবার বাইট দেওয়ার পরে মনে হয় ইটস আ বিস্কিট। তো আপনার কাছে কি মনে হয়, প্রাণ পরাটা চিপস না বিস্কিট, কি মনে হয়েছে আপনার? যারা খেয়েছেন তারা কমেন্টে জানাবেন, আর যারা এখনো ট্রাই করেন নাই ডেফিনেটলি ট্রাই করে দেখবেন, আই হোপ আপনার অনেক ভালো লাগবে। চলেন আজকের এই এপিসোডের প্রথম যে অতিথি রয়েছে আমরা এখন তার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম।
জি ওয়ালাইকুম সালাম।
কি নাম আপনার?
জি আমি সুমন।
সুমন কোথা থেকে আসছেন ভাই?
আমি ঢাকা জিগাতলা থেকে।
জিগাতলা থেকে আসছেন, কি করেন আপনি?
আমি জব করি।
জব করেন? এই জাগো এফএম কিংবা ভূত স্টুডিওর সাথে আপনার সম্পর্ক কতদিনের, কতদিন ধরে শুনছেন?
আচ্ছা, প্রথমে উদয় ভাইয়াকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য।
অলওয়েজ ওয়েলকাম।
আমি 2017 সাল থেকে নিয়মিত শুনে আসছি।
17 থেকে, অনেক দিন হয়ে গেছে। মানে 2017 এর একটা বন্ধু ফাইনালি আজকে আমাদের সাথে হট সিট, এটা ভাবতেই ভালো লাগে। যখন কোনো একজন লিসেনার বলে যে আমি দীর্ঘদিন ধরে জাগো এফএম শুনি এবং ভূত স্টুডিও শুনতাম, আজকে আমি আসছি, তখন ওই মানুষটাকে দেখে মনে হয় এটা আমার কত পুরনো একটা বন্ধু, কত দিনের চেনা একটা বন্ধু। তো এই যে এখানে আসার ইচ্ছেটা কেন হলো?
আসার ইচ্ছা হলো কারণ জাগো এফএম আমার খুব পছন্দের রেডিও স্টেশন, আর ভূত স্টুডিও আমার প্রিয় একটা অনুষ্ঠান। প্রিয় অনুষ্ঠান দুটা কারণে আমি আজকে সুযোগ পেয়ে বলতে চাচ্ছি। আমি মিড 80s কিড যেহেতু, তো আমাদের সময় লোডশেডিং এর সময় চাচাতো ভাই বোন সবাই মিলে ছাদে চলে যেতাম। আমাদের এক চাচি আম্মা ছিলেন, উনি ভূতের গল্প বলতেন।
আচ্ছা।
তো সেই চাচি আম্মা এখন বেঁচে নেই, আমরা এখন ছোট নেই, বড় হয়ে গেছি, এক একজন এক এক জায়গায়, কেউ আরবের মরুভূমিতে, কেউ আটলান্টিকের পারে, কেউ পৃথিবীতে নাই। তো আপনাদের থ্রুতে যখন ঘটনাগুলো শুনি আমার সেই দিনগুলো ফিরে আসে, ফিরে পাই। আর দ্বিতীয় কারণটা হচ্ছে আপনাদের এই প্ল্যাটফর্মে সব শ্রেণীর শ্রোতারা আসে গল্প বলে, তো তারা গল্প বলতে বলে অনেক সময় আবেগ আপ্লুত হয়ে যায়। ওখানে আমরা ওনারা আবেগ আপ্লুত হয় স্টুডিওতে বসে, আর আমরা ওখানে শুনে আবেগ আপ্লুত হয়ে যাই।
চমৎকার, এবং খুব ভালো লাগার কিছু কথা বলছিলেন। একেবারে এফএম রেডিওর যেটা মূল বিষয় যে আবেগের জায়গা, আমরা আসলে, আমি প্রায়শই বলি যে আমার এই ইন্ডাস্ট্রিতে এই মাইক্রোফোনের সাথে সম্পর্ক 15 বছরের। তো এই 15 বছরের মধ্যে আজ থেকে 15 বছর আগে যখন স্টুডিওতে ঢুকেছিলাম, যখন মাইক্রোফোনের সাথে কথা বলেছিলাম, তখনও SMS আসতো। তো সেই সময় যেই মেয়েটা বা যে ছেলেটা আমাকে SMS দিয়েছে খোঁজখবর নিয়ে জানা যাবে সে এখন হয়তো মা হয়ে গেছে, সে হয়তো এখন বাবা হয়ে গেছে, সে হয়তো তখন স্টুডেন্ট ছিল, এখন হয়তো পুরো দস্তুর একজন ব্যবসায়ী কিংবা চাকরিজীবী। কিংবা এমনও হয়েছে যে যেই আন্টিটা ওই সময় আমাকে টেক্সট করতো, উদয় তুমি আমার ছেলের বয়সী, তোমাকে শুনতে আমার অনেক ভালো লাগে, হয়তো সেই আন্টিটাই পৃথিবীতে এখন নাই। যে আঙ্কেলটা হয়তো একাকিত্ব ঘোচাতে রাতে বেলা কানে হেডফোন দিয়ে আমাকে শুনতেন, সেই আঙ্কেলটা হয়তো পৃথিবীতেই এখন আর নাই। তো মানে এই যে অনেক স্মৃতি আছে FM রেডিও নিয়ে, কোনো একদিন সুযোগ পেলে আপনাদের সাথে নিশ্চয়ই বলবো। এর মধ্যেও যে এই যে এত এত কিছু আবিষ্কার হয়েছে পৃথিবীতে, ইন্টারনেটের এত এত উন্নতি, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ইউটিউবের এত এত কন্টেন্ট, এর ভিড়েও যে আপনারা FM রেডিওকে মনে রাখেন, চলতি পথে কিংবা গাড়িতে আপনারা এই শক্তিশালী মাধ্যমটাকে কাজে লাগান, ফ্রি অফ কস্ট, আপনার কোনো রকম খরচ হয় না এই অনুষ্ঠানটি শুনতে, তো সেই জায়গাটায় আপনারা যে আমাদের এই ভালোবাসাটাকে গ্রহণ করেছেন, আমাদেরকে আপনাদের পাশে রেখেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার প্রথম বন্ধু আজকে আপনাদেরকে বেশ কয়েকটা ঘটনা শোনাবে, চলেন আমরা ঘটনা শুনি। তার আগে বলে রাখি, এরকম পুরনো এবং নতুন, স্টুডেন্ট, পেশাজীবী কিংবা গৃহিণী, আমার চেয়ে বয়সে ছোট, সমবয়সী কিংবা বয়সে অনেক বড়, সেই বন্ধুকে আমরা খুঁজি যিনি এখানে আসবেন আমার এই ভাইয়ের মতো করে তার জীবনের কিছু ভৌতিক এক্সপিরিয়েন্স শুধুমাত্র বিনোদনের খাতিরেই শেয়ার করবেন, যাতে করে আরো কিছু বন্ধু শুনতে পায়, আচ্ছা এমনও ঘটনা হতে পারে, এমনও ভৌতিক কিছু ঘটে আমাদের পৃথিবীতে, এই যে আগ্রহ জানার, এই যে একটা কিউরিয়াসিটি কিংবা শুধুমাত্র বিনোদন, এই ব্যাপারটাই আমাদের উদ্দেশ্য। সেই জায়গা থেকে আমি বলবো, আসতে চাইলে মোবাইলটা হাতে নিন, মেসেপশনে চলে যান, গেট অ্যাপ করে ফেলুন RBS, স্পেস নিজের নাম, স্পেস নিজের লোকেশন, স্পেস নিজের প্রফেশন, লিখে পাঠানো উদয়কে 26969 এই নাম্বারটিতে। চলছে ভূত স্টুডিও শুধুমাত্র জাগো এফএম 94.4 এ। চলেন আমাদের আজকে যে প্রথম বন্ধু তার কাছে আমরা যাই, শুনি একদম প্রথম থেকে আপনার অভিজ্ঞতাগুলো শুনবো।
জি উদয় ভাই আপনাকে ধন্যবাদ, আমি সরাসরি আমার প্রথম ঘটনায় চলে যাচ্ছি। এটা 2013 সালের কথা, তখন ডিসেম্বর মাস চলে, তো আমি অফিস থেকে ফিরে শুয়েছিলাম, ঘড়ির কাটায় যখন সন্ধ্যা 7টা বাজলো, আমার জিমে যাওয়ার টাইম, আমার যেতে ইচ্ছা করতেছে আবার করতেছে, আমার একটা সিদ্ধান্তহীনতায় ভুগতেছিলাম যাব কি যাব না। তো শেষমেশ আমি সিদ্ধান্ত নিলাম যাব, প্রস্তুতি নেওয়ার পর গেলাম, তো জিমের গেট পর্যন্ত যাওয়ার পর আমার সিদ্ধান্ত বদলে গেল। আমি সাইকেলের যোগে তখন যাতায়াত করতাম, আমি সাইকেলটা ইউটার্ন করে চলে গেলাম একটা লাইব্রেরিতে। আমি একটা লাইব্রেরি সদস্য, যে লাইব্রেরিটা ভ্রাম্যমাণ গাড়িতে বই সরবরাহ করে, আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন লাইব্রেরিটা। তো সেখান থেকে আমি একটা বই সংগ্রহ করলাম, বইটার কথা আমার এখনো মনে আছে, কবি নির্মলেন্দু গুণের আত্মজীবনীমূলক বই আমার কণ্ঠস্বর। তো বইটা নেওয়ার পর আমি হঠাৎ চট করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে আমি এখন এই রাত সন্ধ্যা 7টা বাজে একটা লং ট্যুর দেব, সেটা হচ্ছে বেড়িবাঁধ তিন রাস্তার মোড় থেকে একটা রাস্তা চলে যায়, এটা বসিলা ব্রিজ হয়ে ঘাটার চর লুটের চর ওই জায়গাটা গেলে একটা গ্রামের ভাইব পাওয়া যায়, কারণ আমি যেহেতু ঢাকা শহরের বড়, গ্রামে খুব যাওয়ার সুযোগ হয় নাই। তো আমি সেই মতো কাজ করলাম, আমি চালাতে শুরু করলাম সাইকেল। তো সেই রাস্তাটা এখন 2025 সালে খুব জমজমাট, কিন্তু 2013 সালে এত জমজমাট ছিল না, কারণ ওই রুটে তখন এত বাস চলত না, শুধু ব্যক্তিগত যারা চলাচল করে সেই গাড়িগুলো, আর মোহাম্মদপুর কবরস্থানটা তখন তৈরি হচ্ছিল, এই তখন ওই বড় বড় ট্রাকে করে সেনাবাহিনী মাটি এনে কাজ করতো, খুবই নির্জন থাকতো, স্ট্রিট ল্যাম্প ছিল আর রাস্তাটা খুব স্মুথ ছিল, মানে সাইক্লিং এর জন্য। এর আগে আমি দলবল সহ গেছি মেম্বারদের সাথে, কিন্তু একা এই প্রথম সিদ্ধান্তটা নিয়ে ফেললাম যে আমি যাব, ভুল সিদ্ধান্ত ছিল, আসছি সেই ঘটনায়। তো আমি চলতে শুরু করলাম ব্রিজের উপর, কিছুক্ষণ উঠলাম, ব্রিজের নিচ দিয়ে বড় বড় শিপগুলা যায়, বালুবাহী বালখেট বা জাহাজগুলা যায়, সেগুলো দেখলাম। তারপর আমি ব্রিজ ব্রেড নামতে শুরু করলাম, ব্রিজ পর্যন্ত স্ট্রিট ল্যাম্প ছিল, তো ব্রিজের পর থেকেও স্ট্রিট ল্যাম্প ছিল খুব কম, আর রাস্তাটা স্মুথ হলেও আশেপাশে ছিল ধান খেত, গ্রামের মতো বাড়ি। তো আমি আস্তে আস্তে সাইকেল চালায় যাচ্ছি, সামনে কিছু দূর যাওয়ার পর লক্ষ্য করলাম একটা জায়গায় ওয়াজ মাহফিল হচ্ছে মাঠের মধ্যে, খোলা মাঠের মধ্যে। তো আমি সেখানে থেমে কিছুক্ষণ ওয়াজ মাহফিল শুনলাম, আর ওখানে খুব মজার মজার খাবার বিক্রি হচ্ছিল, চিংড়ির মাথা ভাজা, ভুট্টা ভাজা। তো আমার চিংড়ির মাথা আমার খুব ভালো লাগে, আমি কিনে একটা খাওয়া শুরু করলাম, খুব ভালো লাগলো, আমি আরো বেশি পরিমাণে কিনে ফেললাম যে বাসায় সবাইকে নিয়ে একসাথে খাবো। তো আমি সেই চিংড়ি ভাজাটা নিয়ে ওই সাইকেলের সামনে ঝুড়িতে রেখে আবার চলতে শুরু করলাম। আমি সাইকেল চালাচ্ছি, আমার কানে ওই হেডফোনে ওই FM রেডিও বাজতেছে বাটন সেটে। তো অনেক দূর যাচ্ছি, আমার সাইকেলের ফ্ল্যাশ লাইটটা খুব পাওয়ারফুল ছিল, মানে অনেক দূর পর্যন্ত মানে আলোর বন্যায় ভেসে যাচ্ছে, আমার অন্ধকারে খুব একটা অসুবিধা যদিও হচ্ছিল না। তো আমি আস্তে আস্তে আরো ভিতরের দিকে যাচ্ছিলাম, আর ওই ওয়াজ মাহফিলের মাইকের আওয়াজটা শোনা যাচ্ছিল, আস্তে আস্তে সেই আওয়াজটাও আর কি ক্ষীণ হয়ে আসলো। তো রাস্তা স্মুথ, খালি আমি ফুল স্পিডে যাচ্ছি, গান শুনছি। তো হঠাৎ একটা ইউটার্ন আসলো, মানে মোড় আসলো আর কি, মোড়ের ঘোরার পর আমি খেয়াল করলাম রাস্তার মধ্যে ঠিক মাঝখানে চার পাঁচটা কুকুর বসে আছে লাল রঙের। তো আমি তো খুব স্পিডে ছিলাম, আটকা ব্রেক ধরার সুযোগ নেই, ব্রেক ধরলে হয়তো আমি উল্টায় পড়ে যাব, আর যদি ওদের উপর দিয়ে চালায় যায় আমাকে আচর কামড় দিতে পারে, রিক্স। তা আমার সামনে অপশন এখন দুইটা হয়, ওদের উপর দিয়ে চালায় যাবো অথবা আমি একটু কেটে বের হয়ে যাবো। আমি কেটে বের হবো, রাস্তাটা অত প্রশস্ত ছিল না, আর রাস্তাটা এমন ছিল রাস্তার দুই পাশে ধান খেত আবার একতলার সমান মানে উতরাই মানে নিচে, আমি যদি পড়ে যাই আমি আহত হওয়ার সম্ভাবনা আছে। তো আমি কোনো কিছু না ভেবে দ্বিতীয় অপশনটা নিলাম, আমি ওদেরকে কেটে বের হয়ে গেলাম, কিন্তু আমি পড়লাম না, আল্লাহর অশেষ রহমত। তো কেটে বের হওয়ার পর আমি একটু হাফ ছেড়ে বাঁচবো কি, হঠাৎ খেয়াল করলাম যে ওই চার পাঁচটা কুকুর আমার পিছে দৌড়াইতে শুরু করতেছে, মানে তারও সরে চিৎকার করতে করতে। তা আমি তো ঘাবড়াইয়া গেলাম, সাইকেলের স্পিড বাড়াইতে চেষ্টা করলাম, যতবারে ওরাও আমার পিছে ধাওয়া করতেছে, একটা কুকুর এসে পিছনে চাকায় ধাক্কা খেলে, এত জোরে ধাক্কা খেলে আমি ব্যালেন্স হারিয়ে পড়ে যাওয়ার অবস্থা, তাড়াতাড়ি পা নামিয়ে আমি ব্যালেন্স ঠিক করলাম। আমার সাথে এসব কি হইতেছে, আমি তো খুব কুকুর বেড়াল ছোটবেলা থেকেই পুষি, আমি যেখানে যে অপরিচিত বিড়াল থাকলেও আমার কাছে এসে গা ঘেঁষে আদর চায়, বা কুকুর আমার সাথে খুব টিউনিং ভালো যাবে, কিন্তু এটা কি হইতেছে। আর আচ্ছা, আমি সাইকেলের স্পিড বাড়াই দিলাম, ওরা আস্তে আস্তে ঘেউ ঘেউ করতে করতে আমি তো ভয় পেয়ে গেছি, এখন কি করব। তো অনেক দূর আসার পর আমি লক্ষ্য করলাম না আর ওরা আসতেছে না, আর আমিও খুব ক্লান্ত হয়ে গেছি, কারণ এত জোরে আমি সাইকেল কখনো চালাই নাই, আমি সাইকেল চালাইতাম স্লো মোডে চালাইতাম, আশেপাশে দেখতাম জাস্ট সাইকেলিং এর মজাটা নেওয়ার জন্য। এত জোরে চালানোর পর আমি খুব ক্লান্ত হয়ে একটা জায়গায় থেমে একটু হাঁপাচ্ছিলাম, এটা কি হলো, একটু পানি খাবো, পানির বোতলটা নিলাম। তো হঠাৎ আমি কানে আসলো কুকুরে আবার ঘেউ ঘেউ আওয়াজ আসতেছে, আমি ভাবলাম যে না, এর হইতে পারে না, এত দূর এসে পড়ছে আবার কেন আসবে। তো আমি যখন আবার পিছনে তাকালাম আমি আর কানকে বিশ্বাস করতে পারলাম না, দেখি একটা কুকুর খুব ক্ষিপ্ত ভাবে দৌড়ায় আসছে, একটা জার্মান শেফার্ডের মতো, একটা আসছে তার পিছে আরো চার পাঁচটা দেখতে পেলাম। তখন আমি অটোমেটিক করলাম, সাইকেলের হ্যান্ডেলটা ধরলাম, প্যাডেলে পা রাখলাম, আরো জোরে চালাতে শুরু করলাম। আমি চালাচ্ছি, রাস্তা আস্তে আস্তে তিন রাস্তার মোড় আসছে, আমি কোথায় কোন মোড়ের কোন রাস্তায় ঢুকে যাচ্ছি আমার কোনো ইয়া নাই, আশেপাশে বড় বড় কলা গাছ, বাঁশঝাড়ের ভিতর দিয়ে চলে যাচ্ছে, পুরো টানেলের মতো অন্ধকার। আমি ফ্ল্যাশ লাইটের আলোতে দেখতে পাচ্ছি ওই রাস্তায় চালায় যাচ্ছে, ওরা আমার পিছিয়ে পিছিয়ে আসতেছে। আমি অনেক দূর যাওয়ার পরও আমার খেয়াল হয় আছে যে আমি তিনটা কালভার্ট পার হলাম, কালভার্ট পার হওয়ার পরও যে ওরা আমাকে ফলো করতেছে, আমি তো আরো খেয়ে গেলাম। তারা অনেক দূর যাওয়ার পর আমি একটা মসজিদ দেখতে পেলাম। আমার গলা শুকিয়ে গেছিল খুব, পানি খাবো, হঠাৎ খুঁজতে গিয়ে দেখি পানির বোতলটা কোথাও পড়ে গেছে। মোবাইলে টাইম দেখবো, মোবাইলটা মিসিং, মোবাইলটা হয়তো কোথাও পড়ে গেছে। তা আমি তো মহা ফাঁপড়ে পড়ে গেলাম, এখন কি করব। আর ওই জায়গাটা এমন জায়গা, আমি কাউকে জিজ্ঞাসা করতে পারবো না যে ভাইয়া এই জায়গাটা কোথায়, আমি এখানে যাব, কারণ সেখানকার মানুষ ডাকাতের অত্যাচারে খুবই জর্জরিত ছিল। বহিরাগত কাউকে দেখলেই ডাকাত অথবা ডাকাত পক্ষের লোক সন্দেহ করে মারধর করে, এই সম্ভাবনাও ছিল। আর দ্বিতীয় সম্ভাবনা, কিছু দুষ্ট লোক ছিল ঢাকা থেকে সাইকেলিস্টটা গেলে ওই লাঠি দিয়ে আঘাত করে জিনিসপত্র সব চিন্তাই করে নিয়ে নিত। তাই এখানে আমার সলিউশন, আমি এখানে চিনি না, এটা প্রকাশ করা যাবে না, মানে বোঝাতে হবে যে আমি এখানে সবসময় আসি। তো সেই মসজিদের সামনে আমি উজু করার জায়গা ছিল, আমাকে পিপাসা লাগছে, তো আমি পানি খাওয়ার জন্য ওইখানে যেয়ে বসলাম। তো বসার পর যেহেতু মসজিদ এবং জায়গাটা উজু করার স্থান, সাবকনসিয়াস মাইন্ডেই আমি উজু করা শুরু করলাম। তো উজু করার পরে হোক আর পানি দিয়ে হাত মুখ ধোয়ার কারণে আমার মাথাটা আস্তে আস্তে খুলতে লাগলো। তখন আমি চিন্তা করলাম যে কি করা যায়। তো আমার সাইকেল যেটাতে লক করি, তো সে শিকলটা ছিল 4-5 হাত, আমি সে শিকলটা খুললাম। আমার মনে হলো আমি এটাকে সেলফ ডিফেন্সের জন্য চাবুকের মতো ব্যবহার করতে পারি, যদি ফিরতি পথে ওদের সামনাসামনি হয়। আর করলাম কি, খুব ধারালো কতগুলো ইট সংগ্রহ করলাম রাস্তা থেকে। আমি যাই করছি সব সাবকনসিয়াস মাইন্ডে, আমার উপস্থিত বুদ্ধি থেকে করতেছিলাম। তো ইটগুলা নিয়ে আমি ইটগুলার প্রত্যেকটাতে আয়তুল কুরসি পরে ফু দিয়ে দিলাম, আমার মনে একটু সাহস আসলো। তারপর আমি খুব চোখ বন্ধ করে একটা কম্পাস মাথায় আঁকার চেষ্টা করলাম যে আমি কোথায় আছি আর কোন ডিস্টেন্সে গেলে আমি ঘাটার চর পর্যন্ত যেতে পারবো। ঘাটার চর পর্যন্ত যেতে পারলে আমি মোটামুটি চিনতে পারবো আমি ফেরার জায়গাটুকু। তো আমি আবার আস্তে আস্তে যাচ্ছি, যাওয়ার পর 3-4টা বাঁক নেওয়ার পর একটা বাঁশঝাড়ের মতো জায়গা, বাঁশঝাড় কি বড় কোনো গাছ হবে আর কি, মানে টানেলের মতো, ওই দিক দিয়ে যাওয়ার পরই দেখলাম একটা দৌড় আমার দিকে আসছে, দৌড়ে পুরো জার্মান শেফার্ডের মতো চালচরণ। আমার কথা হচ্ছে যে এইখানে জার্মান শেফার্ড কোথেকে আসবে, অবাক হইতেছি আমি। তো একটা আসতেছে, একটার সাথে 4-5টা আমি দেখি আসতেছে, মানে ওটা মনে হয় নেতা নাকি, যাই হোক নেকড়ে টাইপের। আমি সাইকেলটা খুব সুন্দর করে থামালাম, থামানোর পর শিকলটা হাতে নিলাম, ঘুরাইতে আরম্ভ করলাম মাথার মধ্যে চারপাশে হেলিকপ্টারের প্রপেলারের মতো। তো এর মধ্যে আমি ইঞ্জিনের একটা ক্ষীণ একটা আওয়াজ শুনলাম। এই ইঞ্জিনের আওয়াজটা ছিল ওই 2-স্ট্রোক যে বেবি ট্যাক্সি গুলো ছিল ঢাকা শহরের হলুদ, সেইগুলাকে মডিফাই করে ওইখানে তখন চলতো 2013-12 সাল পর্যন্ত। এগুলাকে স্থানীয় ভাষায় বলতো হেলিকপ্টার। একটা হেলিকপ্টার আবার পিছন দিয়ে আসতেছে, আমার তো মানে খুব আপন মনে হলো যে আওয়াজটাকে, যে বেবি ট্যাক্সিটা আসতেছে বা আমার হেলিকপ্টারটা যে আসতেছে। আমি সাইকেলটা মাঝখানে রাখাই শিকল নিয়ে দাঁড়াইছিলাম ওই কুকুরদের দিকে তাকায়। তো হেলিকপ্টারের যে ড্রাইভার ছিল প্লাস যাত্রী যারা ছিল তারা ভয় পেয়ে গেল, তারা ভাবলো আমি ডাকাত কিনা যে এইভাবে রাস্তা আটকে দাঁড়ায় আছি। তো আমি তাদেরকে এই ব্যাপারটা বললাম যে আমি তো ইয়েতে যাব, ওই ঘাটা চর লুটে চর যাবো, রাস্তাটা খুঁজে পাচ্ছি না। তো ওরা বললো ঠিক আছে আমাদের সাথে আসেন। আর ওই হেলিকপ্টারগুলো খুব একটা জোরে চলতো না, তো তাদের সাথে তাল মিলাতে আমার খুব একটা অসুবিধা হয়নি। আমি ধীরে ধীরে আটি বাজার পর্যন্ত চলে আসি, তারপর থেকে সব রাস্তা আমার খুব চেনা লাগতে লাগলো। আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে ফেরত আসতে শুরু করলাম, আবার ব্রিজে উঠলাম। ব্রিজে থেকে যখন নামি তখন আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা আমাকে থামায়, আপনি কোথেকে আসছেন। ভাগ্য ভালো আমার একটা অভ্যাস ছিল, আমি সাইকেলের হ্যান্ডেলে আমার আইডি কার্ডটা সবসময় লাগাই রাখতাম, এটা খুব প্লাস পয়েন্ট হয়ে গেল। আমি তাদেরকে দেখাইলাম, তা আমাকে ছেড়ে দিল। আমি যখন ফিরতেছি দেখি খুব নির্জন রাস্তা, একবারে খাঁকা খাঁকা করতেছে, ঘটনা কি। আমার সাথে তো মোবাইল ফোন নাই যে আমি টাইম দেখব। তো আমার এলাকায় আসি, দেখি সব দোকানপাট বন্ধ, শুধু সিকিউরিটি গার্ড ঘুরতেছে। আমি জিজ্ঞেস করলাম যে ভাই কয়টা বাজে, তারা আমাকে বললো এখন রাত 3টা বাজে। আমি তো আরেকবার শক খেয়ে গেলাম যে আমি সন্ধ্যা 8টা পর্যন্ত আমার ট্রেস ছিল, আমি যে বাজময়া ফেলেছিলাম তখন 8টা বাজে। এতক্ষণ আমি কি করলাম, কোথায় গেলাম, এটা তো একটা কথা। বাসায় আসার পর দেখি সবাই তো খুব টেনশন করতেছে, আমি কোথায় গেলাম, ফোন পাওয়া যাচ্ছে না। আমি সব বুঝাই বললাম এই ব্যাপার। তো রাত্রি আমাকে ওই বটির আগায় লবণ খাওয়ানো হলো, তারপর পানি দিয়ে গোসল করানো হলো। তা আমি ঘুমিয়ে গেলাম, আর কোনো সমস্যা হয় নাই। এবার চলে যাচ্ছি আমি আমার দ্বিতীয় ঘটনায়। প্রথম ঘটনাটা আমি বললাম 2013 সালে, এই ঘটনাটা হচ্ছে 2023 সালের। 13 সংখ্যাটা আমার জন্য আসলে কেমন জানি মানে খুব একটা ভালো না। তো 2013 সালের ফেব্রুয়ারি মাসে আমাকে খুব শর্ট নোটিসে এই একটা বাড়ি ভাড়া খুঁজতে হয়, নতুন বাসা খুঁজতে হয় শিফট হওয়ার জন্য। বলে রাখা ভালো, আমি এর আগে বাসা ভাড়া খোঁজা এসব সাথে ইউজড টু ছিলাম না, আমার কাছে খুব ট্রাবল মনে হইল। আর আমি তো জব করতাম, 6 দিন জব করতাম, আর একদিন ছুটির দিন আমি আর আমার মিসেস ওই বাড়ি খুঁজতাম। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব চষে ফেললাম, কিন্তু বাজেট আর পছন্দ মিলতেছে না। এখানে সময় কমে আসতেছে, যেহেতু ফেব্রুয়ারি মাস এমনি খুব ছোট মাস, তো আমার অবস্থা হয়ে গেছে ওই টি-20 শেষ ওভারের মতো। তো হতাশ ভাবে আমরা দুজন ঘুরতেছি শুক্রবারের জুমার নামাজের কিছু আগে। আমি সঙ্গত কারণে এলাকাটা এবং বাড়িটার নাম ডিসক্লোজ করলাম না, কারণ সেই বাড়িতে এখনো ভাড়াটিয়া থাকে, তারা শুনলে ভয় পেতে পারে। তো আমি এলাকাটার নাম দিলাম, ছদ্মনাম মুন্নিবাগ, আর বাড়িটার নাম দিলাম সুখনিবাস। যারা ওই এলাকায় আসেন হয়তো চিনতে পারবেন, আমি ডিসক্লোজ করতেছি না। তো শুক্রবারে দুজন হাঁটছি, খুব সুন্দর একটা বাড়ি আমার চোখে পড়ল, বাড়িটার নাম সুখনিবাস। দেখেও আমার সুখ লাগলো, কারণ এটা আমার স্বপ্নের একটা বাড়ি ছিল। বাড়ির বর্ণনাটা দিই, সামনে মাঠ, মানে মেঠো জায়গা, আম গাছ, কাঁঠাল গাছ, পেঁপে গাছ, নারকেল গাছ, মুরগি হাঁটতেছে। আর বাড়িটা হচ্ছে তিনতলা, এই আধুনিক বাড়ি না, এটা হচ্ছে পাকিস্তান পিরিয়ডের বাড়ি। তো সেই বাড়িতে লেখা টু লেট। তো আমার মিসেস বলে এই দেখো দেখো টু লেট। তা আমি ওর উপর একটু বিরক্ত হয়ে বললাম, তুমি ভালো করেই জানো যে এত বড় ফ্ল্যাট অ্যাফোর্ড করার মতো অ্যাবিলিটি আমার নাই, তো কেন এটাকে দেখাইতেছো? তো খুব সুন্দর একটা কথা বলে, দেখতে তো অসুবিধা নেই, চলো দেখি। আমি অনিচ্ছা সত্ত্বেও রাজি হলাম, কিন্তু আমারও মন চাইছিল যাই একটু দেখি এত সুন্দর একটা বাড়ি। তো ভিতরে গেলাম, তো কেয়ারটেকার ভদ্রলোক ওই জুম্মা নামাজে যাবেন উনি প্রস্তুতি নিচ্ছিলেন, তো বললো যে আপনারা তিনতলা যান দেখেন, আমি এখানে আছি, সমস্যা নেই। আমরা উপরে গেলাম, দেখে আমার আফসোস আরো বেড়ে গেল। মানে এত সুন্দর একটা বাড়ি যে তৈরি করছে, আমি তার রুচির প্রশংসা করতে লাগলাম, যেই বাড়িটা করো খুব স্বপ্ন, খুব আশা, খুব সৌন্দর্য নিয়ে বাড়িটা করছে। রুমগুলা প্রশস্ত, বারান্দাটা বিশাল, আর টয়লেট সেটেলমেন্ট ছিল ওই অনেকটা ওই উত্তম কুমারের যে ছবিগুলো ছিল না আগের ওই ওই রকম। আমার আফসোস আরো বেড়ে গেল। নিচে আসলাম, নিচে এসে হতাশ গলায় বললাম যে ভাড়া কত। তো ওই ভদ্রলোক বললো, যা বললো আমার কান কানে মানে টাওয়ারের উপর দিয়ে গেল, বললো গ্যাস পানি বিদ্যুৎ সহ 8,000। জি আপনারা ঠিক শুনছেন, 8,000। আমি তো অবাক। তো আমার মিসেস আবার বুদ্ধি করে বললো কিছু কম রাখেন ভাই, বলো যান আপনাকে 1,000 কম, আপনারা 7,000 দিয়েন। তো আপনারা বলতে পারেন যে এত বড় বাড়ি আমাকে 8,000 টাকায় দিচ্ছে, আপনার কি খটকা লাগে নাই? হ্যাঁ আমার খটকা লাগছিল। আমি জিজ্ঞেস করলাম যে ভাই এই বাড়ি এতদিন খালি কেন, কারণ কি? তো কারণ তিনি আমার সাথে এক্সপ্লেন করলেন কি যে এর আগে এই বাড়িতে যারা ছিল ওই হাইব্রিড নেতা ছিল কোন একটা দলের, খুব জ্বালাইছে, 30-40 জন মানুষ নিয়ে থাকতো, অনেক কষ্ট হয়েছে উঠাইতে। আর এখানে বলে রাখা প্রয়োজন যে বাড়ির যে মালিক উনি হচ্ছেন পাকিস্তানি ভদ্রলোক, উনি পাকিস্তান পিরিয়ডে পাকিস্তান চলে যান, আর বর্তমান মালিকের সাথে ওনার খুব ভালো সম্পর্ক, উনি প্রায় বাংলাদেশে আসেন, এই বাড়িটা দেখে যান, দেখাশোনা করে যান, আর বর্তমান মালিক আমেরিকা প্রবাসী। তো যেটা বলছিলাম যে হাইব্রিড নেতা ছিল, অনেক ডিস্টার্ব করছে, উঠাইতে অনেক কষ্ট হয়েছে। তো বাড়িওয়ালা বলছে দরকার নাই কোনো ঝামেলা, ভালো বাড়িটিয়া বাইরে পালিয়ে দিবা, নাহলে দরকার নেই, আমার শুধু কারেন্ট বিল গ্যাস বিল হইলেই হয়। তো ভালো, আমরা তো মহা উৎসাহে, ও ভালো কথা, সাথে সাথে আমার কাছে টাকা ছিল, আমি 6,000 ওনাকে দিয়ে গেলাম আর 1,000 বাকি থাকলো, আমি তো মহা খুশি। তো দুদিন পরে মহা ধুমধামের সাথে আমরা শিফট হয়ে গেলাম, ঝাড়া পোছা সব করে মানে একদম ঝকঝকে তকতকে করে ফেললাম। আমি আমার ইজি চেয়ারটা বারান্দায় লাগিয়ে দিলাম, FM রেডিও শুনি, সকালে চা খাই, আর শান্তি। আর সামনে আম গাছের পাতা, আমি চিন্তা করতে লাগলাম যে এখন তো ফেব্রুয়ারি মাস চলে, মার্চ এপ্রিল এই আমের মুকুল আসবে, আম খাওয়া যাবে, খুব ভালো। তো আমি তো যথারীতি অফিস করতাম, আর আমার মিসেস একটু ধর্মকর্ম করতেন, তালিম করতেন, অনেক মহিলাদের সাথে মিশতেন। তো ওই তালিমের অনেক আপা বলতো আপনি কোন বাসায় থাকেন, ঠিকানা দিলেই সব মহিলাই বলতো এই বাসা, তো বলতো কেন কি, না না কিছু না। আবার কেউ কেউ বলতো যে এই বাসায় বাচ্চা নিয়ে থাকেন, আপনার সাহস আছে, তো এইরকম গেল। তো আমি তো ছয় দিন অফিস করতাম, একদিন বাসায় থাকতাম। তো বাসায় যেদিন থাকতাম আমি খেয়াল করতাম কি, আচ্ছা ওই মুন্নিবাগ এলাকাটা খুব নির্জন এলাকা, ওখানে মানে কানাঙ্গলি টাইপ এলাকা, ওখানে শুধু রিক্সা ঢুকে, বড় কোনো গাড়ি ঘোড়া ঢুকে না, ছোট ছোট বাচ্চারা খেলে রাস্তায়, নিরাপদে খেলে, কারণ আশেপাশে সবাই খেয়াল রাখে। একবারে শেষ মাথায় গলিটা। তো আমি তো সপ্তাহে ছয় দিন অফিস করি, সাত দিন যেদিন অফিস বাসায় থাকি, আমি একটা জিনিস নোটিস করলাম যে সন্ধ্যার পর থেকে এই বাড়িটা কেমন জানি ভারী হয়ে থাকে। মানে ভারী কিরকম আমি বুঝাইতে পারবো না, কেমন জানি মানে সময় কাট, ঘড়ির কাটা মনে করেন আগাইতেই চায় না, সময় কাটতে চায় না, গেল। তো তারপরে আমি তো অফিসে ছিলাম সেই দিন, আমার মিসেস, আমার ছোট বাচ্চা যার বয়স ছিল দেড় থেকে দুই বছর, কথা বলতে পারে দুই একটা, সন্ধ্যার কিছু আগে রুমের মধ্যে ওকে নিয়ে হাঁটতেছিল আর ঘুম পাড়াইতেছিল। তো হঠাৎ যখন ও একটু ওই দিক ফিরলো, আমার ছোট বাবুটা ওই গেটের দিকে তাকায় বললো কি, তোমরা চলে যাও, তোমরা চলে যাও। আমি মামু দেখো ওরা চলে যাচ্ছে, ওরা চলে যাচ্ছে, ওদেরকে ডাকো। তো আমার মিসেস সাথে সাথে ঘুরলো, না কেউ তো নাই, একটু খটকা লাগলো। তো ইনস্ট্যান্ট তিনি আমার মিসেস ওনার জামাতের এক আপাকে ফোন করলেন, আপা এই ব্যাপার। ওরে বললো তুমি একটু আমার বাসায় আসো তাড়াতাড়ি। তো বাসায় আসার পর উনি আমার মিসেসকে এক গ্লান বড় গ্লান পানি পড়া দিলেন, বলে এটা প্রতিদিন সকাল আর সন্ধ্যা এটা ছিটাবা আর দোয়া পড়বা। তা আস্তে আস্তে এটা ছিটাতে লাগলাম, দোয়া করতে 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 একটু পরিস্থিতি একটু স্বাভাবিক হলো। এক তো আমার মিসেস সময় পার করার জন্য আমার এক চাচাতো ভাইয়ের ছেলেকে মানে পড়াবে ঠিক করলো, সেই বাচ্চা আসলো দশ বছরের। তো ওই বাড়িতে আসতেই চান, ও ভয় লাগে, কোনো কারণ ছাড়াই ভয় লাগে, তোকে নিচেই যাইয়া তারপরে রিসিভ করে নিয়ে আসতে হয়। তো ও পড়ালেখা করতেছিল রুমে, রুমের পাশেই বারান্দা। তো বারান্দায় আমার ছেলে একটা ইলেকট্রিক বাইক, বাচ্চাদের আপনারা হয়তো জানবেন, এটা সুইচ দিলে ওই মানে চার্জে চলে ইলেকট্রিক বাইক, এটা সুইচটা ছিল অনেকটা ইলেকট্রিক সুইচের মতো, আপনি সুইচ দিবেন অন হবে, সুইচ দিবেন অফ হবে। সেই বাইকটা রাখা ছিল বাইরে, তারা পড়াশোনা করছিল রুমে। তো রুমে পড়াশোনা করতে করতে হঠাৎ সেই বাইকটা টাস করে কেউ অন করলো, আর মানে ইলেকট্রিক অন হওয়ার সাথে সাথে একটা আওয়াজ দেয় মানে আসল বাইকের মতো, ভুম ভুম গিয়ার। এখন ওই ছেলেটা বলে চাচি এটা কি হলো, বাইক কে অন করলো? তো আমার ওয়াইফ তো বুঝতে পারলো ব্যাপারটা কি, ও যাতে ভয় না পায় বলে, আরে তো সুইচে ডিস্টার্ব আছে, সুইচে ডিস্টার্ব আছে বাবা, এটা নিজে নিজে অন হয়ে যায়, তুমি ভয় পেও না, ভয়ের কিছু নেই, এমনি নষ্ট কথা কাটানোর জন্য। তো পরদিন থেকে আমার সেই ভাতি যাওয়ার আসে না। তারপরে জুম্মার দিন আমার সেই চাচাতো ভাইয়ের সাথে দেখা, সুমন কেমন আছো? জি ভালো। তোমাদের বাড়িতে কি কোনো সমস্যা আছে? আমি বললাম কি সমস্যা থাকবে, কোনো সমস্যা নেই, ভালো নিরিবিলি। দোতলায় একটা সনাতনী ভাইরা থাকে, সনাতনী যে ভাই যারা থাকে প্রতিদিন সন্ধ্যা সকালে এবং সন্ধ্যায় ঘন্টার আওয়াজ পাইতাম, তারা খুব প্র্যাকটিস করতো। আমি তো বলতাম যাক ভালো, হয়তো অনেক প্র্যাকটিসিং, ভালো কথা। তো ওরাও মোটামুটি ব্যাপারটা জানতো, এটা আমি পরে জানতে পারছি। আমি বললাম না কিছু সমস্যা, কোনো সমস্যা নেই, গেল। তো একদিন আমি অফিস থেকে ফিরার পর দেখি আমার মিসেস ওই ফ্রিজে ম্যাগনেট লাগাই গেছে যে আমরা মার বাসায় গেলাম, তুমি দুইটা দিন থাকো একা। তো এত বড় বিশাল ফ্ল্যাটে আমি একলা থাকবো, ভাই আমি তো হার গিয়েছি না। আমি তো অফিস থেকে ফিরতে ফিরতে বারোটা বাজে যায়, আচ্ছা একটা পর্যন্ত আমি ফ্রেশ হইতে হইতে একটু ঘুমানোর চেষ্টা করলাম, দেখি যে না থাকা সম্ভব না, আমার ভয় লাগতেছে। তা আমি ওই দরজায় তালা লাগাই, ওই মুন্নিবাগ থেকে ওই ট্যানারি মোড় খুব কাছে, দুই মিনিট হাইটা আমার নিজের বাসা, সেখানে যাবো ঠিক করলাম। যাওয়ার সময় দেখি ঝমাঝম বৃষ্টি, ঝমাঝম বৃষ্টি, এখন ছাতাটা নাই। আমি খুঁজে খুঁজে একটা গার্বেজ পলি পাইলাম সাদা রঙের, গার্বেজ পলিটা এরকম যদি কেউ মাথায় দেয় পুরা মানুষ কভার হয়ে যাবে, সাদা রঙের। আমি আবার তো সেটা সাথে নিয়ে দরজা লক করে ওই বৃষ্টির মধ্যে বের হলাম, মেন গেট থেকে বের হইলাম। তো দূরে আমি খেয়াল করতেছি ওই পুলিশ বাহিনীর কয়েকজন সদস্য টহল দিচ্ছিল রেইনকোট পরে। তা আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমাকে ওরা দূর থেকে ফলো করতেছে, মানে তাদের অ্যাটিটিউড দেখে বুঝলাম তারা কৌতূহলী হয়ে দেখতেছে। তো আমি যখন কাছে গেছি গেলাম, তখন আর কি ওরা জোরে একটা চিৎকার দিল, ভয় মিশ্রিত চিৎকার, হল্ট বলে, মানে ভয় পেয়ে গেছে। দুইজন পুলিশ সদস্য ছিল, একবারে ছোট, একজন আরেকজনকে জড়ায় ধরছে, মানে ভয় পেয়ে গেছে আর কি আমাকে দেখে। আমি ওখান থেকে বের হয়েছি, তারা আমার উপর গরম হয়ে গেল, হ্যাঁ আপনি কি করতেছেন, এই পুরা আসতেছেন আমরা এরকম এরকম। আমি পরে বুঝলাম যে ওনারা ভয় পেয়ে গেছেন। আমি বললাম ভাই আমার তো ছাতা নাই, এজন্য বাধ্য হয়ে আমি এটা পড়ছি, আর বাংলাদেশের কোথাও তো এরকম আইনে নিষেধ নাই যে কেউ পড়তে পারবে না। আমার এক্সপ্লেনেশন শুনে তারা একটু ঠান্ডা হলো আর বলল যে ভাই এরকম করে না, একটু ভয় পাইছি, পুলিশ হইলে আমরা তো মানুষ। আচ্ছা তো আমি বাসায় চলে গেলাম। তারপরে একদিনের একটা ঘটনা বলি, বারান্দার যে লাইটটা ছিল এটা এক মাসে দেখা গেছে ৬ বার কেটে গেছে লাইট। লাইট ছিল যদিও ওই ৪০ ওয়াটের লাইট গুলোই আমি লাগাতাম, এক মাসে ৩-৪ বার এরকম কেটে যেত। আর ম্যাক্সিমাম আমি কাটতাম, আমি তো মনে করেন বিকালবেলা ঘুম থেকে যখন উঠতাম ৫টা-৬টা সন্ধ্যা হবে হবে ওই মুহূর্তে তো লাইটটা দিতে হয়। লাইটটা আমি দিতাম, লাইট অন হইতো, অন হওয়ার পর কিছুক্ষণ পর ফটাস করে ইয়ে হয়ে যেত। আমার তো লাইট কিনতে কিনতে অবস্থা ইয়ে হয়ে যায়, আমি তো ইলেকট্রিক আলাকে বললাম যে না লাইন তো ঠিক আছে সমস্যা নেই। আরেকদিন আর একটা ঘটনা বলি, রাত্রেবেলা ওই মাস্টার কয়েলটা নিভে গেছে, নিভে গেছে আর জ্বালাতে হবে। আমার মিসেস ওই লাইটারটা রাখছে পাকঘরে, পাকঘরটা একটু দূরে, তো পাকঘরে রাত্রেবেলা আমি যখন গেলাম খালি পায়ে যাচ্ছিলাম তো কোনো শব্দ হয় নাই। তো পাকঘরে যাওয়ার পর আর একটা আইডিয়া হয়ে গেছিল, অন্ধকারেও হাঁটতে পারতাম। পাকঘরে যাওয়ার পর আমি যখন সুইচটা অন করলাম, সুইচটা অন করার সাথে সাথে বাসন পেলাগুলো ঝনঝন ঝন ঝনাত করে কেঁপে উঠলো। তাই আমি ভাবলাম ভাই ইঁদুর অথবা বিড়াল হবে, আর একদম ঘুম চোখে ছিলাম তো তো ভয় জিনিসটা আমার মধ্যে কাজ করে নাই। আমি যথারীতি লাইটারটা নিয়ে চলে আসলাম, কোয়েল জ্বালায় ঘুমিয়ে পড়লাম। এই ৩-৪ দিন পরে আবার এর একই সিচুয়েশন হলো। আমি যখন ওই ম্যাচ আনতে যাবো তো আমার মিসেস বললো শোনো যাওয়ার আগে একটু কাশি দিয়ে নিও। তখন আমি ২+২ সমান ৪ ধুয়ে নিলাম যে সেও এটা হয়তো ফেস করছে। তারপরে তো ফেব্রুয়ারি মাসে উঠি, তার কিছু পরেই হয়ে গেল মার্চ এপ্রিল, তখন রোজার মাস চলে আসলো। আমাদের অফিসে তখন সিদ্ধান্ত নিল যে নাইট শিফটে আমাদের অফিস হবে, তা আমি তো পড়ে গেলাম মহা ঝামেলায়। এত বড় ফ্ল্যাটে একলা থাকবে, আমি আবার রাতে থাকবো না। অফিস ঠিক হলো যে বিকাল ৪টা থেকে ভোর ৪টা। তারা মিসেস বলল সমস্যা নেই আল্লাহ বসা তুমি যাও আমরা আসি থাকবো। তো রোজার মাসে যেটা আমার ওয়াইফ সন্ধ্যাবেলা নামাজ পড়ার সময় খেয়াল করতো, মানে বারান্দা দিয়ে ধীর পায়ে কেউ হাইটা কিচেনের দিকে চলে যেত। হাইটা ঠিক বলা যাবে না, অনেক ফ্লো কইরা যাইতো, ফ্লো কইরা যা এরকম, অথবা অনেক স্কেটিং করে যায় না এরকম করে চলে যেত। তো সবচেয়ে ভালো কথা এবং আসার কথা যে আমাদের কোনো বড় ধরনের ক্ষতি হয় না, এরকম টুকটাক ডিস্টার্ব করতো, বিরক্ত করতো। একটা জিনিস এখানে রাখছি মুহূর্তের মধ্যে নাই 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 নাই, সারা বাড়ি খুঁজতেছি নাই নাই নাই, একটু পরে দেখি হ্যাঁ এটা এখানেই আছে। এক, এর একটা বিরক্তকর কারণ ছিল। আর দুই, গভীর রাত ৩টা বা ৩টার কাছাকাছি সময় আমার বাচ্চারা ওই হঠাৎ করে কেঁদে উঠতো, হয় কেঁদে উঠতো না কথা বলতো। তখন আমি করতাম কি, ওই জোরে জোরে আয়াতুল কুরসি পড়ে ৩বার জোরে জোরে তালি বাজাতাম, সাথে সাথে সলিউশন। তো আমরা এরকম যে আসি ৪ মাস হয়ে গেল, ৫ মাস হয়ে গেল, ৬ মাস হয়ে গেল, এর কেয়ারটেকার পরে আমরা বুঝতে পারছি যে উনি একটা পরীক্ষামূলক একটা এক্সপেরিমেন্ট চালাইছে যে আমরা টিকি কি না। তো যখন দেখলো আমরা টিকে গেছি তখন বললো কি আপনাদের এত বড় ফ্ল্যাট তো লাগে না, তো আমরা এক কাজ করি বাকিগুলো ভাড়া দিয়ে দিই। আমি বললাম হ্যাঁ দিয়ে দেন সমস্যা নেই, আমাদের তো লাগে না, আমরা যদি একটা পার্টনার পাই তাহলে তো ভালোই হয়। তো যথারীতি ওই আমাদের পাশের রুমে ভাড়াটিয়ারা এসে পড়লো, ভালো সম্পর্ক হয়ে গেল আমাদের। তো ওদেরকে আমরা একবারে কিছু বলতে যাই না যে এই সমস্যা বা সেই সমস্যা, কিছু না বলতেও তাদের যে ছেলের বউ ছিল খুব কম বয়স এসএসসি পরীক্ষার্থী, সে বলে কি ভাবি আপনারা যদি কোথাও যান আমাকে আগে থেকে বলবেন, কেন আমার এই বাড়িতে একা থাকতে ভয় লাগে। আমার ভাই বলল ভয়ের কি আছে, নিচে প্রতিবেশী আছে, পুরো বাড়ি ভর্তি মানুষ আছে। বলে না আমার ভয় লাগে, আচ্ছা ঠিক আছে আমার তোমাকে বইলা যাবো যদি বাড়ির বাইরে চলে যাই। তো একদিন কার ঘটনা, ঘর ভর্তি মানুষ রাত ৮টা বাজে, সবাই মিলে ৮টা বাজি চলতেছে, তো হঠাৎ করে আসা বারান্দার মধ্যে গেট ছিল ২টা, আর গেট জানানা সবগুলো ছিল বারমাটিক ওই অনেক আগের আমলের, মানে উডেন দরজা আর কাঁচ, কাঁচ দিয়ে আপনি বাইরে দেখতে পান, কাঁচটা বসে ঘোলা কাঁচ। তা রাত ৮টা বাজে ঘুম ধুম ধুম করে ৩বার কেউ একজন কিল দিল, কিল দেওয়ার সাথে সাথে আইসা দরজা খুলে দেখা হলো না কেউ নাই, পুরা খালি। একই কি হলো, এটা কি মনের ভুল? তো আমরা তো ওদেরকে একবারে বলিনি, ওরা আস্তে আস্তে ব্যাপারটা আস করতে পারলো যে এটা সামথিং ইজ রং। আচ্ছা গেল, এরকম চলতে চলতে একদিনকার ঘটনা বলি। একদিন প্রচুর বৃষ্টি হইতেছিল, প্রচুর বৃষ্টি হইতেছিল, তো বৃষ্টির মধ্যে আমার আসতে অনেক দেরি হয়ে গেল, ঠিক আছে। তো আমি অনেক ডাকাডাকি করেও দেখি না কোনো সারা শব্দ নাই, ফোনে ফোন দেওয়ার পরে দেখি আমার ওয়াইফ ধরতেছে না। তো আমি চিন্তা করলাম না রাতে যাওয়া লাভ নেই, আমি আমার নিজের বাড়িতে চলে যাই। তো নিজের বাড়িতে যখন আসতে যাচ্ছি এবং পিছন থেকে জোরে কে জানি একটা ঢিল মারলো আমার পিঠে, অনেক জোরে লাগলো সেটা, আমি আর কাউকে পাইলাম না, আমি তাড়াতাড়ি এখান থেকে স্থান ত্যাগ করলাম। তো এর কিছুদিন যাওয়ার পর ওই নতুন যে ভাড়াটে আসছিল তাদের সাথে আবার একটা আমাদের একটা মনমালিন্য হয়, স্বাভাবিক, এটা ঝগড়ায় রূপ নেয়। তো ঝগড়ায় রূপ নেওয়ার পর তো বাড়িওয়ালা আমাদেরকে বলে যে না, আপনারা দুজনেই ইয়া থেকে চলে যান। আর আমার অনেক দিক থেকে আমাকে যেই দেখা হতো বলতো, ভাই এই বাড়িটা ভালো না, তোমরা ছাইড়া দাও, বাড়িটা ভালো না, তোমরা ছাইড়া দাও। কিন্তু আমি এই বাড়িটার একটা মোহে পড়ে গেছিলাম, যে এত ভালো লাগে, এত সুন্দর লাগে। পরে একবার আমারও মনে হতে লাগলো না, আর এখানে থাকা যাবে না, আমার জন্য একটা খারাপ কিছু হয়তো অপেক্ষা করতেছে। আমার এই সিক্স সেন্স আমাকে এটা বলতে শুরু করলো যে যতই ভালো লাগুক আমাকে এটা ছাড়তে হবে। তো আমরা বাড়িটা ছেড়ে দিলাম। তো আমরা বাড়ি ছাড়ার পর তো মোটামুটি একটা স্টেবল পর্যায়ে আসলো যে এখানে কেউ থাকতে পারে। থাকার পর এখন ভাড়াটিয়া আছে, তারা থাকতে চাই, মাঝে মধ্যে যাই দেখে আসি, খুব কাছের এলাকা। তো এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। এখন আমি আমার তৃতীয় ঘটনায় চলে যাচ্ছি। এটা হচ্ছে 2006 সালের কথা, তখন আমার বড় মামার বিয়ে। তো 2006 সাল আপনারা একটু খেয়াল করবেন, তখন ইন্টারনেট এত বিস্তার করে নাই, হ্যাঁ, রাত খুব সহজেই রাত হয়ে যেত, একটা দুইটা মানে গভীর রাত। তো আমার বিয়ের অনেক দৌড়াদৌড়ি আয়োজন, খুব ধকল যায় আমার উপর। তো রাত্রে যখন ঘুমানোর জায়গা সংকট, আমি চিন্তা বললাম যে না, আমি আর এখানে থাকবো না, আমি আমার নিজের বাসায় যেয়ে ঘুমাবো, মা আমাকে ঘরে চাবিটা দাও। আমার মামার বাড়ি হচ্ছে হাজারীবাগ, আর আমার নিজের বাসা হচ্ছে ট্যানারি মোড়। এই দুই রাস্তার মধ্যে পরে হচ্ছে গিয়ে বাংলাদেশ লেদার কলেজ, নামকরা কলেজ। এদের প্রশস্ত একটা রাস্তা আছে মেন গেটের সামনে। এখনকার অবস্থা পুরাই ভিন্ন, এখন রাস্তা পরিষ্কার, অনেকগুলো ফুটকাট বসে, কিন্তু 2006-07 সালের দিকে রাস্তাটা খুব বিতিকিচ্ছে অবস্থায় ছিল। এই বট গাছ ছিল বড় বড় দুইটা, বট গাছ নিয়ে অনেক কথা ছিল। বট গাছ দুইটা এখন নাই, সিটি কর্পোরেশন কেটে ফেলছে। তো এই লাইট তখন ছিল সোডিয়াম লাইট, সোডিয়াম লাইট এমন লাইট যেটা মানে চেনা মানুষও অচেনা লাগে, লাল লাগে নীলের মতো। আর রাস্তাঘাটের আর লেদার কলেজের কিছু সামনে ছিল একটা ময়লার ডাম্পিং, মানে ওই লোহার একটা ইয়া, মানে ময়লা আবর্জনা এসব এনে রাখত। তো আমি অনেক ক্লান্ত বললাম যে আমরা চাবি দাও, আমি বাসায় চলে যাবো। রাত তখন একটা কি দুইটা বাজে, রাস্তায় নামার পর দেখি জানা রিক্সা একটাও নাই, অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা রিক্সা আসলো। তা আমি সেই রিক্সায় চড়ে বসলাম। রিক্সাওয়ালার মামা ছিল রাজশাহী বাড়ি, খুব গল্প আমোদের লোক। তো তার সাথে আমার গল্পে খুব জমে গেল, খুব মজা করতেছি, গল্প করতেছি। রিক্সা আস্তে আস্তে চালায় যাচ্ছে যাচ্ছে। তো রিক্সা চালায় যাইতে যাইতে যখন ওই লেদার কলেজের সামনে আসলো, তখন ওই সোডিয়াম লাইটের আলোয় ওই ময়লার যে ডাম্পিং টিনের যে কন্টেনারটা, ওইটার দিকে আমার চোখ গেল। হ্যাঁ, তা আমি তখন হাসতে হাসতে গল্পের মধ্যে ছিলাম। তা আমি হাসতে হাসতে ওই আমি যেটা দেখতে পাইলাম সেটা এক্সপ্লেন করি। হ্যাঁ, মানে খুব শীর্ণ জীর্ণ একটা লোক, মানে বসে কিছু একটা খাচ্ছে, এত শীর্ণ যে দুইটা হাঁটু আর মাথা পুরো এক হয়ে আছে। আমি ভাবলাম কোনো ফকির অথবা ওই স্ট্রিট রাস্তায় যা থাকে ওরা হবে হয়তো, ময়লা খাটতেছে। আমি হাসতে হাসতে রিক্সাওয়ালা মামাকে বললাম কি, মামা মামা দেখো এটা কি। তো আমি যখন বললাম মামা মামা দেখো এটা কি, ওই কথাটা মনে হয় ওই লোকটা বা ওই জিনিসটা শুনতে পায়। শুনতে পাওয়ার পর আমাদের দিকে তাকায় একটা হাসি দেয়। তো এই সোডিয়াম লাইটের আলোতে তার হাসিটা দেখে না আমার ওই পিলে চমকে যাওয়ার মতো অবস্থা। তো হাসি দিয়ে ওই ওই লোকটা সম্ভবত কিছু একটা খাচ্ছিল, ফার্মের মুরগি বা কিছু একটা হাতে ছিল, এটা দাঁত দিয়ে কামড় দিয়ে ওই আতুরি গুটির এটা বাইর করে দুই কামড় দিয়ে আমাদের দিকে মানে ইঙ্গিত করতেছে, মানে খাবি এরকম এরকম করতেছে। তো রিক্সাওয়ালা মামা এটা দেখে আল্লাহ গো বলে মানে অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। তখন আমার মাথায় একটা সেন্স কাজ করলো, এখন যদি ওই রিক্সাওয়ালা মামা অজ্ঞান হয়ে যায় আমরা তো এখানে আটকে যাবো। আমি তৎক্ষণাৎ রিক্সাওয়ালা মামার কাঁধে একটা হাত রেখে বললাম, মামা ভয় পাও না, তুমি চালায় যাও, আমি আসি। তো আমি দোয়া পড়া শুরু করলাম যাই পারি। তো ওই থিয়েটার চারটা দাঁড়ায় বসেছিল, বসা থেকে দাঁড়ায় আমাদের তাকায় হাসতেছে আর সারতেছে, কিন্তু আমাদের দিকে আগায় আসতেছে না। তার আমার বুঝলাম তার গন্ডি ওই পর্যন্তই। তো বাকি রাস্তাটুকু খুব একটা বেশি ছিল না, ওই ঢাকা ট্যানারি মোড়ের পরেই জিগাতলা ট্যানারি। তো আমরা ওইখানে নামলাম, বলে মামা কিছু বুঝলা, মামা বুঝছি, আমি গিয়া অনেক টাকা পয়সা ফকিরে দিব, আপনিও দিয়ে, আমরা বাইচা গেছি, জোর বাইচা গেছি। আমি হ্যাঁ ঠিক আছে। তো বাসায় তো কেউ ছিল না, আমি বাসায় তালা খুলে গোসল করে ঘুমিয়ে পড়লাম। তখন ওই লবণ খাওয়া বা ওইসব কিছু অত ধারদারি নাই, তো ওই দিন আমার কিছু হয় নাই, ঘুমিয়ে গেলাম। সমস্যা শুরু হলো 3 দিন পর থেকে, আমি রাতের মধ্যে উদ্ভট উদ্ভট সব স্বপ্ন দেখি, এত উদ্ভট স্বপ্ন আমি কখনো দেখি নাই। পরবর্তীতে আমি থাকতে না পেরে বাসায় জানাই যে এই ব্যাপার। তারপরে আমাকে খুব ঝাড়ফুঁক করা হয়, পানি খাওয়ানো হয়, পানি খাওয়ার পর আস্তে আস্তে আমি এটা থেকে আর কি পরিত্রাণ পাই। এখন আমি চলে যাচ্ছি আমার সর্বশেষ ঘটনা, এটা 2013 কি 14 সালের কথা, কোরবানি ঈদের কথা। কোরবানিটা তখন খুব প্রচন্ড গরমের মধ্যে পড়ছে, তা আমি সারাদিন কসাই খোঁজা, গরু জবেহ করা, গরু বানানোর, তারপরে এবং বিলি বন্টন করা, এসব করতে করতে আমার খুব কাহিল অবস্থা, কারণ আমি একা মানুষ সবই করতে হয়। তো আমার এমন কিছু আত্মীয় আছে যাদের বাসায় ওই দুই ঈদেই আমার যাওয়া হয়, সারা বছর যাওয়া হয় না, তা তারা কে কোন ফ্ল্যাটে থাকে এটা আমার সঠিক মনে থাকে না। তারপরে ওই দিন আমার প্রচন্ড ধকল যাওয়ার কারণে আমার খুব খারাপ লাগতেছিল। তো সব জায়গায় বিলি বন্টন করার পর শেষ যে জায়গায় যাব সেটা ছিল ধানমন্ডি রায়বাজার হাই স্কুলের ঢালের একটা বাড়ি। আমি বাড়িটার নাম ডিসক্লোজ করলাম না, বাড়িটার নিচে একটা নাম করা ব্যাংক ছিল, তো বিশাল বড় একটা বাড়ি। তো সেই বাড়িতে নিচতলায় হোটেল, দ্বিতলায় ব্যাংক, তারপরে ধাপে ধাপে আর কি গার্মেন্টস আছে ছিল, আমি জানতাম না, তারপর থেকে আর কি আবাসিক শুরু হয়েছে। তো আমি তো নিচে যাকে জিজ্ঞেস করলাম যে আমাদের অমুক ভাই কোথায় থাকে, আমাকে বলল নাকি আমি ভুল শুনলাম, তা আমি ভুল ক্রমে চলে গেলাম কি যেখানে গার্মেন্টস প্রতিষ্ঠান আছে সেইখানে। তো আপনারা অবশ্যই জানেন যে গার্মেন্টস তো ওই ঈদের সময় বন্ধ থাকে, তা আমার মাথা তো হ্যাং হয়ে গেছে, আমি কখন তাড়াতাড়ি এইটা বিলি করব, কখন বাসায় গিয়ে ফ্রেশ হবো, আমার মাথায় শুধু এইটা। তো আমি সোজা হাঁটতে শুরু করলাম। এখন প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান যেরকম লম্বা সোজা অন্ধকার, দুই একটা লাইট জ্বলতেছে, আমি সোজা ভিতরে চলে গেলাম। ভিতরে তো পাই না, কোনো মানুষজনের চিহ্ন নাই, আর ভাইবটা পাচ্ছে কেমন একটা অফিসের মতো। এটা কোথায় আসলাম আমি, বিশাল বিশাল বড় মানে ফ্লোরটা। তো আমি যখন যাই তখন আমার ভয় লাগে নাই, যখন যাই আমার ভয় লাগে নাই, অনেকক্ষণ থাকার পর আস্তে আস্তে কোনো কারণ ছাড়াই আমার ভয় লাগতে শুরু করলো। আমি এখন বলবো না যে আমি সাদা কাপড় পরা কিছু দেখছি বা আমাকে কিছু ধাক্কা মারছে, উইদাউট রিজন আমার ভয় লাগা শুরু করলো। মানে ভয়টা আস্তে আস্তে পা থেকে শুরু করে একদম মেরুদণ্ড হয়ে মাথা পর্যন্ত চলে আসলো। তা আমি ভাব চিন্তা করতেছি এখন আমি কি করবো, কই আসলাম, আবার হাতে আবার কোরবানির মাংস। আমি জায়গায় স্টাক হয়ে গেলাম, কতক্ষণ স্টাক ছিলাম জানি না। তারপর আমি চিন্তা করলাম না আমার তো যাওয়া দরকার। যখন আমি ধীর পায়ে আস্তে আস্তে আসা শুরু করছি তখন খেয়াল করলাম মানে অনেকগুলো স্বর মানে তাচ্ছিল্যর হাসি হাসতেছে, মানে তাচ্ছিল্য স্বরে যেভাবে হাসে সেইভাবে হাসতেছে। আমি না থামা দিয়ে সোজা হাইটা চলে আসলাম। আমি সাংঘাতিক ভয় পাইছিলাম সেদিন আর কি, ঠিক আছে। সো এটাই ছিল আমার লাস্ট ঘটনা।
অনেক অনেক ধন্যবাদ ভাই, খুব ভালো লাগছিল আপনার অভিজ্ঞতাগুলো শুনতে, নিশ্চয়ই আবারও কোনো একদিন দেখা হলে শুনবো। থ্যাংক ইউ। কথা হলো আমাদের আজকের প্রথম অতিথির সাথে, ভালো লাগছে আপনারা আছেন, অনেকে বোঝা যাচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট দেখে। জয়েন করেছে সুলাইমান, বলছে উদয় ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। জুয়েল রানা বলছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নিস্তব্ধ কন্যা জয়েন করেছেন আমাদের সাথে, জয়েন করেছেন আমাদের সাথে মিনু, জয়েন করেছেন আমাদের সাথে জেসমিন, জয়েন করেছেন আনিসুর রহমান, জয়েন করেছেন আমাদের সাথে রিমা, জয়েন করেছেন শাম্মী, জয়েন করেছেন তাকবীর, জয়েন করেছেন আমাদের সাথে রোহান, হিমালয় জয়েন করেছে, সবুজ জয়েন করেছে, মিয়াও জয়েন করেছে আমাদের সাথে, জয়েন করেছেন আমাদের সাথে অর্ণব, জয়েন করেছেন আমাদের সাথে রবিউল, জয়েন করেছে রাশেদ রেজা, জয়েন করেছে সিয়াম, জয়েন করেছেন আমাদের সাথে, এদিকে বন্ধুটির নাম্বার হল সিয়াম, আমাদের সাথে জয়েন করেছে উর্মে প্রমী, এবং জয়েন সোনিয়া কবির, জয়েন করেছে এদিকে আমাদের সাথে বন্ধুটির নাম শামস, জয়েন করেছে রবিন মিয়া, জয়েন করেছে আমাদের সাথে শিউলি এবং আইনুল সহ অনেকেই। আপনিও যদি আগামী পর্বে উদয়ের সাথে কানেক্টেড হতে চান, জিয়াগো এফএম 94.4 এর ভূত স্টুডিওতে বসতে চান আর বলতে চান আপনার জীবনের সেই ভৌতিক এক্সপিরিয়েন্স গুলো, তাহলে কি করবেন, যে সিম্পল একটা কাজ করতে হবে, মোবাইলটা হাতে নিন, ম্যাসেজ চলে যান, কে ট্যাপ করুন RBS স্পেস, লিখুন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, লিখে পাঠিয়ে দিন 26969 এই নাম্বারটিতে। আমি আবারও বলছি RBS স্পেস, নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠিয়ে দেন 26969 এই নম্বরে। আমাদের টিম মেম্বাররা আপনার সাথে যোগাযোগ করবে, দুই থেকে তিন দিনের ভিতরে হয়তো আপনাকে জানানো হবে কবে কোন এপিসোডে আপনি থাকছেন আমাদের সাথে, আর আমরা ওয়েট করব আপনার জন্য, বিকজ প্রত্যেক এপিসোডেই আমরা ওয়েট করি নতুন কোন বন্ধুকে দেখবো আজকে, কোন বন্ধু কতদিন ধরে এফএম রেডিও শুনছে আমরা জানতে পারি এখানে যখন আপনারা আসেন, কিংবা আপনাদের স্মৃতিগুলো, আপনাদের যে কথাগুলো থাকে সে কথাগুলো শুনতে পেরে আমাদেরও ভীষণ ভালো লাগে। অ্যাটলিস্ট যদি দুইয়ের অধিক তিনটা বা চারটা হরর স্টোরি যেগুলো হয় আপনার সাথে ঘটছে অথবা আপনার পরিচিত কারো সাথে ঘটেছে, আপনি জানেন সেই ঘটনাগুলো, আপনি তাদের হয়ে বলতে চান, এরকম কালেক্টেড স্টোরিও যদি আপনার কাছে থাকে তাহলে প্লিজ 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 রেজিস্ট্রেশন করে ফেলুন ওই সিম্পল নিয়মটা নিয়ে। এখন আমি একটা ছোট্ট ব্রেকে যাব, ব্রেকের পর যখন ব্যাক করব তখন কিন্তু আমার সাথে আরো একজন গেস্ট থাকবেন, কোথাও যাবেন না, থাকুন উদয়ের সাথে জাগো এফএম 94.4 এর ফুড স্টুডিওতে।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি। তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট। নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো গ্রান পকোটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাফসন ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট। নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো গ্রান পকোটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও।
বিরতির পর আমরা আবারও ফিরে এলাম জাগো এফএম 94.4 এ। আমি উদয় আছি আপনার সাথে। ইতিমধ্যে আমার হাতে অনেক অনেক বন্ধুর টেক্সট এবং কমেন্ট জমে গেছে, কিছু টেক্সট পড়ব। জে এফএম স্পেস নাম দিয়ে অনেকেই নিজের মনের কথা লিখে পাঠিয়েছেন 26969 এ। আমাদের সাথে জয়েন করেছেন রিয়া, তিনি লিখেছেন কুমিল্লা থেকে, আমি কুমিল্লার একজন মেয়ে, আমার ভালো লাগে যে কুমিল্লাতে এখন জাগো এফএম শোনা যায়। একসময় ঢাকায় গেলে বোনের বাসায় থেকে জাগো এফএম শুনতাম, মনে মনে ভাবতাম কবে আমাদের কুমিল্লাতে জাগো এফএম শুনতে পাবো। আলহামদুলিল্লাহ কুমিল্লাতে এই মুহূর্তে জাগো এফএম শুনতে পারছি, অনেক অনেক ধন্যবাদ। এই যে টেক্সট, এই আবেগটা, মানে যারা কুমিল্লাবাসী আমি শিওর বুঝতে পারেন, একটা সময় ঢাকাতে এলে আপনারা এফএম রেডিও শুনতে পেতেন, এখন কুমিল্লায় বসেই শুনতে পান। ঢাকায়, কুমিল্লায় এবং চট্টগ্রামে যারা আছেন তারা সবাই একযোগে একই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন। সেটা আমার ভালো লাগে যে আপনারা এই ব্যাপারটাকে সাদরে গ্রহণ করেছেন এবং কুমিল্লাবাসী ভীষণ, মানে আন্তরিক, ভীষণ আন্তরিক। এটা আমি গত এই এক বছরে এইখানে শো করতে এসে আমার মনে হয়েছে যে এই মানুষগুলোকে আমরা এতকাল মিস করেছি। এই মানুষগুলো কোথায় ছিল? মানে ঢাকাতে মানুষের ভালোবাসা আমরা পেয়েছি, বাট কুমিল্লাতেও যে এত এত রসমলাইয়ের মতো ভালোবাসা ছড়িয়ে ছিটিয়ে আছে এটা জানা হতো না যদি না এখানে আমাদের শোটা যেত। সো থ্যাংক ইউ আমাদের পাশে রাখবার জন্য। আমাদের সাথে জয়েন করেছে বন্ধু কাইয়ুম, ঢাকার মগবাজার থেকে বলছে, উদয় ভাই ভালো আছো? অনেকদিন পর ভূত স্টুডিও শুনছি, তোমাকে পেয়ে গেলাম, ভালো লাগছে। আমারও ভালো লাগছে যে আপনি শুনছেন, আমাদের সাথে আছেন, থ্যাংক ইউ। আমাদের সাথে জয়েন করেছে বন্ধু রাজ্জাক, বলেছে, উদয় আমি পুরনো বন্ধু, আমিও আসতে চাই তোমার অনুষ্ঠানে, আমারও বেশ কিছু ঘটনা আছে, আমার ওয়াইফের কাছেও বেশ কিছু ঘটনা আছে, সেও কি বলতে পারবে? ওয়াই নট, এই অনুষ্ঠানে হাজব্যান্ড ওয়াইফ দুজন এসে ঘটনা বলে গেছে, বাবা মেয়ে এসে ঘটনা বলে গেছে, মা ছেলে এসে ঘটনা বলে গেছে, আপনি কেন পারবেন না? অবশ্যই, আপনি জাস্ট আপনার মোবাইল থেকে রেজিস্ট্রেশন করেন, আপনাদের টিম মেম্বার যখন ফোন করবে তখন বলবেন যে আমারও ঘটনা আছে, আমার ওয়াইফেরও ঘটনা আছে, আমরা দুজনেই যেতে চাই, সে আপনাকে জানিয়ে দিবে কোন এপিসোড আপনারা দুজন থাকবেন। ডেফিনেটলি আমরা আপনার স্টোরি শুনতে চাই, রেজিস্ট্রেশনের নিয়মটা জানতে চান, তাই তো? সিম্পল, আপনার কাছে থাকা মোবাইল ফোন, তার রিসেপশনে চলে যান, রিসেপশনে গিয়ে টাইপ করুন RBS, RBS, হ্যাঁ, স্পেসে নিজের নাম, স্পেসে নিজের লোকেশন, স্পেসে নিজের প্রফেশন লিখে পাঠাই দেন আমাকে 26969 নম্বরে। আমাদের টিম মেম্বার আছে, দু থেকে তিন দিনের মধ্যে আপনার সাথে যোগাযোগ করবে, আপনার স্টোরিগুলো ফোনে শুনবে, সেটা যদি প্রচারযোগ্য হয় অবশ্যই আপনি থাকবেন আমাদের এই ভূত স্টুডিওর হটসিটে। এই হটসিটটা আপনার জন্য ওয়েট করে প্রত্যেক সপ্তাহে। উই আর ভেরি এক্সাইটেড যে আমাদের বন্ধুরা আমাদের সাথে কথা বলতে চায়, তারা আসতে চায়, তাদের কাছে ভৌতিক এক্সপিরিয়েন্স আছে, তারা লাখ লাখ শ্রোতার কাছে সেটা জানাতে চায়। প্রত্যেকটা এপিসোডে আমাদের এই অনুষ্ঠানগুলো বিভিন্ন জায়গা থেকে মানুষেরা দেখে, শুধু বাংলাদেশ থেকে নয়, বাংলাদেশের বাহিরে ইন্ডিয়াতে বলো প্রচুর বাঙালি বন্ধু আছে, আমাদের প্যারিসের কথা যদি বলি ফ্রান্সে সেখানেও প্রচুর বাঙালি বন্ধু আছে, মালয়েশিয়াতে সেখানে আছে, মিডল ইস্টের সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বাঙালি বন্ধুরা আছে। এবং এদের মধ্যে ম্যাক্সিমাম ফ্রেন্ড আমি পেয়েছি যারা এই ভূত স্টুডিও শোনে, কারণ কি বাংলাদেশের একটা বড় অংশ আছে যারা প্রবাসে থাকেন, তারা বাঙালি অনুষ্ঠান শুনতে পছন্দ করে। আর যখন দেখা যায় এখানে এসে একজন কেউ বলে আমি কুমিল্লা থেকে আসছি, আমি গাজীপুর থেকে আসছি, কিংবা আমি নোয়াখালীর, কিংবা আমি চট্টগ্রামের, তখন কিন্তু সেই এলাকার কথা মনে পড়ে, এই এটা তো আমার এলাকার মানুষ। তো আমরা কিন্তু এইভাবে খুঁজি, আমাদেরও পেতে ভালো লাগে যে এরকম বন্ধু আমাদের এখানে আসতে চায়। শুধু যে স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটির বন্ধু এখানে আসে তা তো নয়, এখানে চাকরিজীবী মানুষরা আসেন, গৃহিণীরা আসেন, বয়সে অনেক বড় যিনি রিটায়ার্ড করেছেন, আমার দাদু নানুর বয়সে, তারাও এখানে আসেন। আপনি আসবেন না কেন? ডেফিনেটলি আসেন। এখন চলেন আমাদের সাথে, আমাদের যে দ্বিতীয় গেস্ট রয়েছেন আরিফ ভাই, আরিফ ভাই আজকে আমাদের সাথে বেশ কিছু ঘটনা বলবে বলে ওয়েট করছেন, এবং আমি আরিফ ভাইকে বলেছি আপনাকে নতুন করে ইন্ট্রোডিউস করাবো না, ডিরেক্টলি ঘটনায় যাব। আরিফ ভাইয়ের কাছে তিনটা স্টোরি আছে, আমি পরপর ওনার কাছ থেকে শুনবো। আরিফ ভাই একদম সরাসরি ঘটনায় চলে যাই, বলেন।
আমি আরিফ শিকদার, আমি মগবাজার মধ্যবাগ থেকে এসেছি। আমি এখন আমার প্রথম ঘটনাটা বলবো। এই ঘটনাটা হচ্ছে আমার মগবাজারের বন্ধু, মধুবাগের বন্ধু আমির, ওর মুখ থেকে শোনা ঘটনা। এটা লাস্ট উইকে ঘটে গেছে এই ঘটনাটা। ওরা হচ্ছে ট্যুর দিতে খুবই পছন্দ করে, তো ও ওর বউ এবং আরো তিনটা ফ্রেন্ড, ওর তিনটা ফ্রেন্ডের ওয়াইফ নিয়ে ওরা যায় মাওয়ায় ঘুরতে। মা ভাই ঘুরতে যাওয়ার পরে ওদের রাত্রেবেলা যায় আর কি, ঘুরতে যায় বাইক নিয়ে, চারজন ফ্রেন্ড যায় আর চারজন ফ্রেন্ডের ওয়াইফও যায়। ঘুরতে যাওয়ার পরে ওরা, ওদের প্ল্যান হলো সারাত মা ভাই ইলিশ খাবে, ইলিশ খায় সারাত আর কি, মা ভাই ঘুরবে আর কি। তো মা ওরা ইলিশ খায়, ইলিশ টিলিশ খায়, খাওয়ার পরে মা ভাই ওইখানে আপনার ঘোরাঘুরি করে, ঘোরাঘুরি পরে মামার যে নদী আছে পদ্মা নদী, পদ্মা নদীর সাইডে আপনার ওরা বৈশা বৈশা সারা রাত গল্প করে আর কি, ইলিশ মাছ টাছ খেয়ে একটু ঘোরাঘুরি পরে পদ্মা নদীর পারে বৈশা বৈশা সারা রাত ওরা চার ফ্রেন্ড আর চার ফ্রেন্ডের ওয়াইফরা মিলা গল্প টল্প করে। তো সারা রাত ঘুরা ওরা ভোরে রওনা দিয়ে আবার ঢাকায় ব্যাক করে। তো ঢাকায় ব্যাক করার পরে সকালে ঘুম থেকে উঠার পরে আমার ফ্রেন্ডের ওয়াইফ আমির, ওর বউ হঠাৎ করে আর কি, মানে শরীরে কেমন বল পাইতেছে না আর কি, শরীর কেমন যেন দুর্বল হয়ে যেতেছে, দুর্বল হয়ে যেতেছে। তো এক পর্যায়ে ও বলতেছে যে আমার খুব, হাজবেন্ডে বলতেছে আমির রে যে আমার খুব অস্থির লাগতেছে, আমার শরীরটা তো অনেক দুর্বল হয়ে যেতেছে। তো মনে করছে যে হয়তো প্রেশার টেশার লয়ে গেছে, বলছে যে তুমি রেস্ট নাও, ঘুম দাও, ঠিক হয়ে যাবে। তো খাটে শুয়ে রয়েছে, ও বলতেছে আমার মুখটা কেমন জানি মনে হয় যে একটু বাঁকা বাঁকা হয়ে যেতেছে, টানতেছে ভিতরের দিকে, আর আমি ডান হাত আর ডান পায়ে কেমন যেন বল পাইতেছি না। তো বলতেছে যে কি বলো না বলো, কয়তালে দাও আমি তোমার হাত পাও টিপা দিই। তখন ওর হাত পাও টিপা দিল, কিন্তু একটু পরে দেখলো কি, ওর মুখটা হুট করে বাঁকা হয়ে গেল গা, আর ডান হাত আর ডান পা অবশ হয়ে গেল। তো ও তো খুব ভয় পেয়ে গেল, কিরে আমার সুস্থ বউ এরকম অসুস্থ হয়ে গেল কেন, হঠাৎ করে মুখ বাঁকা হয়ে গেছে আর ডান হাত আর ডান পা অবশ হয়ে গেছে, নাড়াচাড়া করতে পারে না। তো মনে করছে যে স্ট্রোক করছে। তো হচ্ছে ওরা আরেক ফ্রেন্ডে ফোন দেয় যে তুই একটু তাড়াতাড়ি আয়, তোর ভাবি অসুস্থ হয়ে গেছে, তোর ভাবির হাত পা অবশ হয়ে গেছে আর মুখ বাঁকা হয়ে গেছে, কথা বলতে পারে না, মনে হয় স্ট্রোক করছে। ও তখন বলতেছে যে তোর ভাবির তো সেম অবস্থা, তোর ভাবির মুখ বাঁকা হয়ে গেছে আর হাত পা অবশ হয়ে গেছে, ও তো সেম সিমটম, একই অবস্থা। পরে কি বলস, তখন ওরা হচ্ছে আরেকটা ফ্রেন্ডে ফোন দিছে যারা মা ঘুরতে গেছিল, যে তোদের আমিরের বউর তো এই অবস্থা, আমার বউ অবস্থা, তুই একটু আয়, আমরা একটু আমাদের একটু হসপিটাল নিয়ে যা, আমাদের সাথে চল, আমরা একটু হসপিটাল যাব। তখন ও বলতেছে যে আমার বউর তো সকালে সেম অবস্থা, আমি তোদের এখনই ফোন দিতাম, যে হুট করে হাত পা অবশ হয়ে গেছে, তো একটা কান্দাকাটির মতো অবস্থা হয়ে গেছে। তো আমার ফ্রেন্ড আবার চার নাম্বার ফ্রেন্ডে ফোন দিছে যে তোর আমাদের সাথে তো এইসব ঘুরতেছে, তোর বউর কি অবস্থা। আমার ও তখন অর্ব বলতে যে অরও সেম অবস্থা, মানে হাত পা অবশ হয়ে গেছে, মুখ বাঁকা হয়ে গেছে। তখন ওরা তাড়াতাড়ি করে বের হয়ে আমাদের এখানে মগবাজার হলি ফ্যামিলি হসপিটালে চলে যায়। হসপিটালে গিয়ে ওইখানে প্রায় দুই আড়াই ঘন্টা থাকে, ট্রিটমেন্টের কোনো উন্নতি না হয় ওরা ওইখান থেকে হৃদরোগ হসপিটালে নেওয়া যায় আর কি, এই হৃদরোগ হসপিটালে নেওয়া যায়, মনে করছে যে স্ট্রোক করছে। তো হৃদরোগ হসপিটালে নেওয়া যাওয়ার পরে ওইখানে ডাক্তার অনেক টেস্ট টেস্ট দেয়, অনেক টেস্ট দেওয়ার পরে অনেক পরীক্ষা নিরীক্ষা করে, প্রায় একই পরীক্ষা দুই তিনবার করে, কিন্তু আসলে কোনো রোগী ধরা পড়ে না, মানে ওইখানে কোনো রোগী ধরা পড়তেছে না, কিন্তু ওনার হাত পা, ওদের চারজনের বউয়ের হাত পা প্যারালাইজ হয়ে গেছে, মুখ বাঁকা হয়ে গেছে। তো ওরা তো খুব ভয় পেয়ে গেছে, কিরে কোনো কিছু, ডাক্তার তো কোনো কিছু মানে টেস্ট করার পরে কোনো রোগী ধরতে পারতেছে না। তখন তার কিছুক্ষণ পরে আজান দেয়, মাইকে আজান শোনা যায়, আজান শোনার সময় দেখে যে চারজনেরই, যে চারজনের বউ ছিল চারজনেরই বউয়ের চোখ লাল হয়ে গেছে, টকটকা লাল হয়ে গেছে, এবং তারা খুব চিলাচিলি করতেছে, হ্যাঁ জোরে জোরে চিলাচিলি করতেছে, আর যাদের হাত, ওদের হাত পাও তো অবশ ছিল, ওদের এতক্ষণ ওরা হাত পাও নাইতে পারে না, আজান দিস মতো ওরা হাত পাও নিয়ে ছুটাছুটি করতেছে আর কি, বিছানার ভিতরে মানে ধরে রাখা যেতেছে না, চিলাচিলি করতেছে। তখন ডাক্তারে বলতেছে যে দেখেন এটা আসলে আমাদের চিকিৎসার ভিতরে না, আপনারা ওদের হয়তো বা অন্য কোনো কিছুতে, এটা জিনের ট্রিটমেন্ট বা হুজুরের ট্রিটমেন্ট, আপনারা জিন দেয়া বা হুজুরের দেওয়া ট্রিটমেন্ট করাইতে হবে, এটা আসলে আমাদের আয়ত্তের ভিতরে না, আপনারা কোনো হুজুরকে দেখান ভালো। তখন ওরা বুঝতে পারে যে আমরা যে কালকে মাওয়া ইলিশ মাছ খাই যে সারা যেখানে বসেছিলাম, হয়তো এখানে কোনো ঘটনা ঘটছে। তখন ওরা একটা হুজুরের কাছে যায়, হুজুরের কাছে যাওয়ার পরে পানি পড়া নেয়, পানি পড়া নেওয়ার পরে মোটামুটি ঠিক হয়, কিন্তু কয়েক ঘন্টা পরে আবার শুরু হয় এরকম, হাত পা বসে গেছে, মুখ কথা বলতে পারে না। তখন ওরা হচ্ছে এরকম একটা ফকিরের কাছে, পরের দিন একটা ফকিরের কাছে যায়, ফকিরের কাছে গিয়ে ফকিরের সব খুলে বলে যে এরকম আমরা মাওয়া গেছিলাম ঘুরতে, ইলিশ মাছ খাওয়ার পরে সারা পদ্মা নদীর পারে বসেছিলাম, কিন্তু ওইখানে পরদিন সকালে আসার পরে সবার বউদের মুখ বাঁকা হয়ে গেছে এবং হাত পা অবশ হয়ে গেছে। এখন পরে ওই ওই ফকির হচ্ছে জিন দিয়ে ট্রিটমেন্ট করে আর কি, সে জিন দিয়ে ওই 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 জিনদের ঢাকায় নিয়ে আসছে আর কি, ঢাকায় নিয়ে আসছে। ঢাকায় নিয়ে আসা তখন হয়েছে জানতে পারে যে আমার যে ফ্রেন্ড আর কি, ওর বউরে ধরছে ষাটটা পিচ আসে, আর বাকি গুলার একটার ধরছে চারটা আর বাকি দুইটার ধরছে তিনটা তিনটা করে পিছাসে ধরছে আর কি। তখন হচ্ছে ওই 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 যে তদবির করে আর কি, ওই ফকির ওই জিন দিয়ে ওই পিছাস গুলার আর কি হত্যা করে। এরপরে আল্লাহ রহমতে সুস্থ হয়ে গেছে, এখন আল্লাহ রহমতে মোটামুটি সুস্থ আর কি। এই ছিল আমার প্রথম ঘটনা। আমি আমার দ্বিতীয় ঘটনায় চলে যাব। আমার দ্বিতীয় ঘটনা হচ্ছে আমার মাদারীপুরের একটা চরে ঘটে যাওয়া ঘটনা। এটা হচ্ছে আমার মামাতো বোন, আমার ফুফাতো বোন, ফুফাতো বোনের বিয়া খাইতে যাই, বিয়া খাইতে যাই। বিয়া খাওয়া যাওয়ার পরে এরপরে প্রায় দুই আড়াই মাস পরে তারা এমনি আর কি দাওয়াত দিছে আর কি আমাদের। বিয়া খাওয়ার পরে আমি আবার ঢাকা চলে আসি, আবার তারা দুই আড়াই মাস পরে দাওয়াত দিছে। তো ওটা অনেক আগের ঘটনা আর কি, তখন আমি ছোট আর কি, আমার আফসা আফসা মনে আছে, কিন্তু আমার ফুয়ার মুখ থেকে পুরোপুরি ঘটনাটা আমি শুনছি। তো আমরা বিয়া খাইতে যাই, আমাদের গ্রাম থেকে প্রায় তিন গ্রাম পরে হচ্ছে ওইখানে যা দাওয়াত খাইতে হয় আর কি, যে বাড়িতে দাওয়াত খাইতে যাবো ওইখানে তিন গ্রাম পরে আর কি, আমাদের বাড়ি থেকে তিন চার গ্রাম পরে যায় ওইখানে যাইতে হয়, ওই বাড়িতে যাইতে হয়। তো আমরা ওইখানে যাই, যাওয়ার পরে খাইতে খাইতে প্রায় এশার পার হয়ে যায় আর কি। তো এশারে নামাজ পরে আমরা রওনা দিই আর কি, আমরা রওনা দিব আর কি। তখন সাথে ছিল আমার ফুপা, আমি তখন ছোট, আর আমার ফুফাতো বোন ছিল আমার প্রায়, তখন আমার বয়স ছিল সাত আট বছর আর আমার ফুফাতো বোনের বয়স ছিল ছয় বছরের মতো আর কি। তো তখন রওনা দিয়ে ওইখান থেকে আমাদের গ্রামে আসতে প্রায় তিন গ্রাম পার হওয়া লাগে আর কি, ধান ক্ষেতের ভিতর দিয়ে আর কি রাস্তা আছে, ওইখান দিয়ে আসতে তিন গ্রাম পার হওয়া লাগে। আর তখন গরুর গাড়ির পথ ছিল, ওই গরুর গাড়ির পথে গেলে প্রায় চার পাঁচ গ্রাম পার যাওয়া লাগে আর কি। তখন রাত্রেবেলা গরুর গাড়ি কই পাবে, তখন হচ্ছে ওই গ্রামের ওই চকের ভিতর দিয়ে আসতে হবে। তখন হচ্ছে আমার ফুপা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ করে ইশারের পরে নামাজ পড়ে আমাদের নিয়ে রওনা দেয়, আমাদের নিয়ে রওনা দেয়। তখন আমরা হচ্ছে হাঁটতেছি হাঁটতেছি, অনেক হাঁটা লাগে আর কি, একটা গ্রাম পার হইতে প্রায় পনেরো বিশ মিনিট করে হাঁটা লাগে, মানে এক দেড় ঘন্টা হাঁটা লাগে আর কি, হাঁটলে এরপরে আর কি আমাদের এখানে পৌঁছাবে। পরে আমরা ইশারের পরপরই রওনা দিছি, রওনা দেওয়ার পরে আমরা হাঁটতেছি হাঁটতেছি, আমি আবার খুব মোটা ছিলাম আর কি তখন ছোটবেলায়। তো আমার ফুপা হয়েছে আমার কাঁধে নেয়, আমার কাঁধে নেয়, আমার যে ফুফাতো বোন ছিল ওর হচ্ছে এক কোলে নেয়। তো আমি একটুখানি হাইটাই হরান হয়ে যাই, এই জন্য আমার কাঁধে নিছে। তো হাঁটতেছি হাঁটতেছি হাঁটতেছি, অনেকক্ষণ হাঁটার পরে চকের ভিতরে হঠাৎ করে দেখে ফুপায় যে একটা কালো গরু মানে আমাদের পিছন পিছন আসতেছে, বিশ পঁচিশ হাত দূর একটা কালো গরু আমাদের পিছন পিছন আসতেছে। তখন ফুপা মনে করে কি রে এত রাতে কালো গরু, মনে হয় কেউ অন্য গ্রামের গরু ভুলে আর কি নেয় নাই, হারাই গেছে, এখানে হয়তো বা চলে আসছে আর কি, ঘাস খাইতেছে কালো একটা গরু। তো ফুপার দেখা গরু আবার টাকায় রয়েছে, তো ফুপার সামনে আগাইতেছে, তো গরু ফুপার পিছিয়ে পিছিয়ে সামনে আগাইতেছে। তো ফুপা মনে করছে যে এটা হয়তো মানুষ দেখা গরুটা হয়তো আগাইতেছে আর কি। তো কিছুক্ষণ যাওয়ার পরে ফুপার পিছনে টাকা দেখে গরুটা নাই, গরুটা আর দেখে না। তারপরে একটু আর একটু সামনে আগাইতে 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 দেখে যে আরেকটা সেম কালা গরু আরেকটা সামনে ঘাস খাইতেছে, ফুপার দিকে তাকায় রয়েছে, আবার ঘাস খায় ফুপার দিকে তাকায় রয়েছে। তখন ফুপা কি রে ওই কালা গরুটা এখানে আইলো কেমন, ওই গরুটা আমাদের পিছনে পড়ে ছিল। তো ফুপার মনে একটু খটকা লাগে, কি রে ওইখানে একটা কালা গরু এখানে একটা কালা গরু, তো অত গুরুত্ব দেয় না আর কি। তো ভাবছে যে হইতেই পারে হয়তো বা ওইটা হয়তো ঘুরা টুরা দৌড়া টুরা হয়তো বা আসতেই পারে। তো ঠিক আছে, এটা গরুটা পার হয়ে যায়, সামনে যায় আরেকটা গ্রামে যায়, ওই গ্রামের আবার যাওয়ার সময় নদীর পার দিয়ে আর কি যাইতে হয়, নদীর পাশে দিয়ে যাইতে হয়। নদীর পাশে যাওয়ার সময় হঠাৎ করে ফুপা খেয়াল করে কি মানে একটা লোক কালা শ্যাডো আর কি, বুঝা যেতেছে যে একটা লোক, কিন্তু আসলে মানে চেহারাই বুঝা যেতেছে না, অন্ধকার তো জ্যোৎস্না আলো কিন্তু পুরোপুরি চেহারা বুঝা যেতেছে না। ওই কালো লোকটা কি করতেছে, নদীর এই পার থেকে ওই পারে সাতটা যেতেছে, মানে খুব দ্রুত, মানে নর্মাল একটা মানুষ এত তাড়াতাড়ি সাতটা নেয়, সাতটা যাওয়ার কথা না, নদীর এই পার থেকে ওই পারে সাতটা যেতেছে দ্রুত, আবার এই পার থেকে ওই পারে সাতটা যাইতেছে। তো ফুপা আবার তখন চিল্লা উঠছে, ওই ক্যাডার ওইখানে, ওই কে ওইখানে, কে তুই? তো কোনো মানে কোনো ইয়াই নাই, ওর কোনো মানে কথাই শুনে না, ও সাতটা এই পার থেকে ওই পারে যাইতেছে, আবার ওই পার থেকে এই পারে যাইতেছে, মানে একটা মানুষ সাতটা যাইতেছে নদীর ভিতরে রাত্রেবেলা। তো ফুপা চিল্লা নিয়ে মারতেছে, এই কে তুই, কে, কোন বাড়ির পোলা তুই, কে তুই? কিন্তু ও কোনো মানে ফুপার কথাই শুনতেছে না। তখন ফুপার মানে মনে একটা খটকা লাগছে, কিরে এটা তো আমরা মনে হয় কোন একটা জিনের পাল্লায় পড়ছি বা কোন খারাপ খারাপ শয়তানের পাল্লায় পড়ছি, খারাপ জিনের পাল্লায় পড়ছি। তখন ফুপায় আবার টুকিটাকি অনেক কিছু জানতো, ওনারা ফকির বংশ ছিল আর কি, ওনার মারা ফকির বংশ ছিল, টুকিটাকি অনেক কিছু জানতো, কিন্তু উনি অত, উনি ঢাকা শহরে ছিল বিদায়, উনি অত ভালো মানে প্রপার মানে ফকির ইয়া জানতো না, মোটামুটি জানতো আর কি, ওনার মার কাছ থেকে যতটুকু হালকা পাতলা শিখছে আর কি। তো ফুপার টেনশন ছিল কি আমার নিয়ে আর আমার ওনার মেয়ের নিয়ে আর কি, যে উনারে নয়তো হয়তো কিছু করতে পারবে না, কিন্তু আমাদের যদি কিছু একটা করে বসে আমরা বাচ্চা মানুষ। তখন ফুপা কি করতেছে ওদিকে না তাকায়, যখন বুঝতে পারছে যে এখানে হয়তো এখানে পুরো একটা খারাপ জিনিসের পাল্লায় পড়ছি আমরা, তখন ফুপা হয়েছে সামনের দিকে আগাইতে থাকে, ওদিকে না না দিয়ে সামনের দিকে আগাইতে থাকে। ওই লোকটা কি করছে মাছ নদীতে সাঁতারে সাঁতারে ফুপার সাইডে দেওয়া সাইডে দেওয়া সাঁতারে যাচ্ছে আর কি। হঠাৎ করে দেখে ফুপাই দেখে তীরে একটা ওই পারে একটা নৌকা বিড়ানো ছিল আর কি, খালি খালি বড় নৌকা। ওই নৌকাটা হচ্ছে কি এমনি মানে কোনো মাঝি নাই কিছু নাই, ওই নৌকাটা হচ্ছে কি আপনার এমনি এমনি আর কি চলতেছে আর কি, চলতে চলতে ওই যে ফুবার বরাবর আর কি মাছ নদী দেওয়া চলতেছে 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 চলতেছে। তখন ফুবা বুঝতে পারছে না এটা আসলে আমরা উনি কিছু একটা খারাপ জিনিসের পাল্লায় পড়ছে। হ্যাঁ, তখন ফুবা চলতেছে 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 ওইটা ওই জিনিসটাও ফুপাল, তখন ওই যে সাথে দেশে ওই লোকটা দেখে না, তখন দেখে নৌকাটা ওই নৌকাটাও ওই নৌকাটাও ফুপার সাথে সাথে ওই জন্য পানি দেওয়া চলতেছে চলতেছে চলতেছে। ফুপা হাঁটতেছে তো ফুপা ওইদিকে আর চোখ দেয় নাকি আর কি। তখন কিছুক্ষণ যাওয়ার পরে ফুপা আর ওই নৌকার আওয়াজটাও পায় নাই, সাইডে তাকে নৌকাটাও দেখে নাই আর ওই সাঁতার যে সাঁতার দেশে ওই আওয়াজটাও পায় নাই। তখন কিছু দূর যাওয়ার পরে আরেকটা গ্রাম পরে, এরপরের গ্রামে হচ্ছে আমাদের বাড়ি, আরেকটা গ্রামে ওটা পার হইতে গেলে দুই সাইডে হলো ঝোপঝাড়ের মতো বড় বড় মানে বাদা বলে আর কি, প্রায় মানে মানুষের প্রায় ১২-১৩ ফিট বাদা আর কি, জঙ্গল টাইপ আর কি, ওই ভিতরটা যাইতে হয় আর কি। তো ওইখান দা যাইতে ফুপা একটু মানে ভয় পাইতেছিল আর কি, যেখান দা গেলে কোনো একটা বড় অঘটন ঘটে যায়। তো ফুপা আবার মোটামুটি দোয়া কালাম জানে, উনি দোয়া কালাম পড়তেছিল। তো যখন ঝোপের ওখান দা যাবে, ঝোপের মাঝখান দিয়ে রাস্তা আর কি, ওই ঝোপের ওখান দা যখন যাবে তখন ফুপা দেখে কি মানে মানে কয়েকটা গরু, যেমন গরু জবাই করলে যেমন গরু হাত পা যেমন ছোটাছুটি করে, ঠিক ওইরকমই ঝোপের ধারে দুজন কেউ কুস্তাকুস্তি করতেছে আর কি, দুজন কুস্তাকুস্তি করতেছে পাড়াপাড়ি করতেছে আর কি। তখন হচ্ছে আবার একজন হচ্ছে দৌড় দিয়া মানে ঝোপের এইখান থেকে ওই মাতা বন্ধু যেতেছে, মানে পাতা নড়তেছে, বুঝতেছে যে মানে বোঝা যেতেছে না যে আসলে এটা কি, কিন্তু মানে যে দৌড় দিলে বোঝা যায় না যে ঝোপ হুস হুস করে নড়ে এরকম আর কি। খেতের ভিতরে দৌড়দা যেতেছে, বড় বড় বাদার ভিতরে দৌড়দা যেতেছে, আরেকজন এখানে দৌড় দিতেছে এরকম আর কি। তো মনে হইতেছে যে কেউ আর কি ছটফট ছটফট করতেছে আর কি, গরু যেরকম ফালানোর পরে যেমন হাত পা ছোড়াছুড়ি করে, ঘাসের ভিতরে এরকম কেউ দুজন ছোড়াছুড়ি করে কুস্তি করতেছে আর কি। তো ফুপা ফুপার সাথে আবার গামছা ছিল, কোমরে গামছা ছিল। তো ফুপা আবার টুকটাক আর কি জানতো, উনি আবার মানে এসব শয়তান টয়তান, উনি আবার এই গামছায় বা বোতলে বন্দি করতে পারতো আর কি, কিন্তু উনি আবার ছাড়তে পারতো না আর কি, উনি ছাড়ার নিয়মটা জানতো না কিভাবে ছাড়তে হয়। তো উনি কি করছে গামছার ভিতরে দোয়া কালাম পইরা তিনটা গিট দিয়া ওই দুটারে ওই গামছার ভিতরে বন্দি করে আর কি। তো বন্দি করা এটা হইছে উনি বাসায় চলে যায়। তো বাসায় যাওয়ার পরে তো আমাদের আর কি মানে আমার আর আমার ওই যে ছোট বোন ওর আর কি জ্বর আসে, ওই যে ফুবাতো বোন ওর জ্বর আসে, হুট করে জ্বর আসে আর কি। ফুবা কইতেছে রাতে আসছি, তো ফুবা এগুলো সব বাসা গিয়া ভাঙে নাই আর কি, গ্রামে গিয়া কারো কাছে বলে নাই, জ্বর আসছে। তো উনি আবার বললো যে দোয়া টোয়া পয়লা খাওয়া দিল, পরের দিন আল্লাহর রহমতে আমরা সুস্থ হয়ে গেছি। কিন্তু উনি যে ধরে নিয়ে আসছে আর কি দুইটা, তো এটা তখন কারো বলে নাই। তো এটা হইছে উনি ওনার মার বসে ওনার বোনের হচ্ছে আবার বাচ্চা হবে, ওই জন্য ওনার মা আবার প্রায় 4-5 কিলো দূরে ওনার বোনের বাড়ি, ওই বোনের বাড়িতে গেছে আর কি ওনার বাচ্চা হবে, ওনার মা গেছে আর কি ওই বোনের ই করতে, বোনের কাছে গেছে। ওনার মা আবার জেনুন ফকির আর কি, এইসব নিয়ে তদবির তদবির করে। তো উনি হচ্ছে ও ধরতে পারে আর কি, এগুলা ছাড়তে পারে না। তো রাতের বেলা হচ্ছে ওনাদের ঘুমাইতে দেয় না, মানে বড় বড় ইট মারে আর কি ইয়ের ভিতরে চালের ভিতরে, তারপর হচ্ছে গাছের ডাল ভেঙে পড়ে আপনার মটমটায় গাছের ডাল হচ্ছে টিনের চালের উপরে দাব ভেঙে পড়ে, তারপর হচ্ছে আপনার এরকম গোবরের ইয়া থাকে চাকা থাকে মাটির চাকা থাকে ওইগুলো আর কি টিনের উপরে দাব ধুপ মারে ঘুমাইতে দেয় না সারা রাত আর কি, মানে আমাদের ফুপাদের কি করে ঘুমাইতে দেয় না, তখন ঘুমাইতে পারে না তারা। তো তাদের হচ্ছে ওই রাতে স্বপ্ন দেখায় যে ওই 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 জিন্দুইটা আর কি, যে আমাদের ভুল হয়ে গেছে আমাদের মাফ করে দেন, আমরা আমাদের ছেড়া দেন, আমরা এই গ্রাম থেকে অনেক দূরে চলে যাব, আমাদের ভুল হয়ে গেছে গা, মানে আমার ফুপারে বলতেছে। তো ওরা অনেক খুব কান্নাকাটি করে আর কি স্বপ্নের ভিতরে, মানে দুইটা মানুষের সোল ধরে আসে আর কি স্বপ্নের ভিতরে ফুপার সাথে কথা বলতেছে। তো ফুফা বলতেছে ফুফার খুব মায়া লেগে গেছে আর কি, ফুফা আমাদের যেভাবে বলছে যে ফুফা তখন খুব মায়া লেগে গেছে যে ওরা খুব কাকুতি মিনতি করতেছে, যে ওরা বুঝতে পারে নাই যে বুঝতে জানলে ওরা আর এরকম ডিস্টার্ব করতো না। ওরা খুব রিকোয়েস্ট করতেছে যে আমাদের ছেড়া দেন, আমরা অনেক দূরে চলে যাব, আমরা এই এই গ্রামের আশেপাশে আসবো না। তখন হচ্ছে ফুফা খুব মায়া লেগে গেছে, ফুফা বলতেছে যে দেখ আসলে আমি তো এরকম ফকিরের কিছু জানি না, তবে মার কাছ থেকে টুকটাক শিখছিলাম, আমি বন্ধু করতে পারি কিন্তু আমি এটা ছাড়তে পারি না। ফুফার খুব মায়া লেগে গেছে। তখন ফুফা বলছে যে তোরা দুইটা দিন ওয়েট কর, আমি আমার মারে আসতে বলি, আমার মা বোনের বাসা গেছে, মারে আসতে বলি, মারে দিয়া তোদের ছানের ব্যবস্থা করবো নে। তখন ওরা আরো ভয় পেয়ে যায় যে আপনার মা শুনলে হয়তো আমাদের মায়েরা ফেলবো, এটা ওনারা জানেন না, এটা জানাইলে হয়তো আমাদের ক্ষতি হয়ে যাবে। তখন আমার ফুফা হচ্ছে অদা করে তাদের কাছে, তোদের কোনো ক্ষতি আমি হইতে দেবো না, তোরা নিশ্চিন্তে থাক। তখন হয়েছে আমার ওই যে ওই নানি আর কি, আমার ওই ফুফা হচ্ছে ওনার মারে ফোন দেওয়া বলে আর কি, যে এরকম এরকম একটা ঘটনা ঘটছে, ওই যে সালমার ওই যে শ্বশুর বাড়ি থেকে দাওয়াত খাইতে আসার সময় এরকম এরকম যে জিনের পাল্লায় পড়ছি, শয়তানের পাল্লায় পড়ছি, এখন আমি তো ধরতে পারি, আমি তো এটা ছাড়তে পারি না। তখন ওরা বললো যে তুই তেলে এসব ভিতরে গেছোস কেন, ছাড়তে পারস না। পরে উনি তাড়াতাড়ি করে ইমার্জেন্সি ভাবে উনি আমার ফুফার বাসায় আসে। ফুফার বাসায় আসার পরে তো উনি বলছে যে এরা ওরা যে পরে উনি আবার যে আমার ওই যে ওই নানি আবার ভাড়ের মতো বসায়া, তখন আবার উনি বলছে যে তোরা যে আমাদের নেক্সট টাইম কোনো ক্ষতি করবি না তার প্রমাণ কি? কয় যে না আমরা কোনো ক্ষতি করবো না, এই জন্য আমরা ওই নিম গাছের একটা ডাল ভেঙ্গা রেখা যাবো, আমাদের কোনো ক্ষতি করবো না আর আমরা অনেক দূরে চলে যাবো। পরে ওরা আর কি পরে আমার ওই যে নানি আর কি যে ইকুয়েরা আর কি ইকুয়েরা দোয়াটা পয়া ওদের আর কি মুক্ত করে দেয়। তো ওরা আবার মানে এটা মুক্ত হওয়ার কারণে খুব খুশি হয়, তো মুক্ত হওয়ার কারণে খুব খুশি হয়। ওরা আবার বলে যে আপনারা যে ধান উঠান, ধানের যে শীষগুলো রাখেন আর কি, ওইগুলো নষ্ট হয়ে যাবে কিছুদিন পরে, তা আমরা আপনারা আমাদের মুক্ত করে দিলেন, আমরা খুশি হয়ে আপনাদের একটা পুরস্কার দিতে চাই, আপনারা এটা আমাদের রাখেন, এটা আসলে আমাদের তরফ থেকে আপনাদের জন্য পুরস্কার, আপনারা খুব ভালো লোক, আমাদের বলাতে ছেড়ে দিয়েছেন আর আমাদেরও কোনো ক্ষতি করেন নাই, আর আমরা এখানে থাকবো না, আমরা অনেক দূরে চলে যাবো, কিন্তু আমাদের পুরস্কারটা আপনাদের নিতে হবে। তখন আমাদের যে দাদি আর কি নানি আর কি নিতে চায় না পুরস্কারটা, পরে তারা জোর করে যে নিতে হবে রিকোয়েস্ট করে অনেক। তখন হচ্ছে তারা হচ্ছে একটা পিতলের বড় একটা মাইক দেওয়া যায়, বিশাল বড় একটা মাইক দেওয়া যায়, ওই ওই বিশাল বড় মাইক আর কি, হাত দা বেড়ে দিলে মনে হয় এরকম এরকম আরো এক হাত যাবে আর কি, বিশাল বড় একটা মাইক দেওয়া যায়। বলছে এই মাইটের পিতলের মাইট, ওইটা অনেক বড়, এখনো গেলে আর কি আমাদের ফুফাদের বাসায় হয়তোবা আপনারা গেলে হয়তোবা দেখতে পারবেন, অন্য কেউ গেলে দেখতে পারবেন, এখনো ওই মাইকটা আছে। ওইটার ভিতরে বলছে যে আপনারা এটার ভিতরে ধান সংরক্ষণ করে রাখবেন, তাহলে আপনাদের ধানের বীজ নষ্ট হবে না। তখন তারা এই ধানের ওই মাইকটা আর কি দিয়ে যায় পুরস্কার স্বরূপ, আমাদের ফুফাদের বাড়িতে ওইটা এখনো আছে, দিয়ে যায়। তখন আছে তারা চলে যায় আর কি, এরপরে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয় না। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। তো আমি এখন আমার তৃতীয় ঘটনায় চলে যাব। এই তৃতীয় ঘটনাটা হচ্ছে আমাদের মগবাজারে টিএনটি কলোনি নামে একটা জায়গা আছে। এই কলোনিটা হচ্ছে যখন আমি ছোট ছিলাম প্রায় 98-99-2000 সালের ঘটনা, এই টাইমটায় আর কি, মানে এটা ছিল অনেকটা ঝোপের মতো, বিশাল বড় ঝোপের মতো। আর এখন হচ্ছে গেলে পুষ্করিণীটা অনেক ছোট হয়ে গেছে, তখন পুষ্করিণীটা অনেক বড় ছিল আর কি, পুষ্করিণীটা বিশাল ছিল, আর চারিদিকটা বনের মতো ছিল আর কি, জঙ্গলের মতো ছিল। ওখানটা যদি দুপুরবেলা কেউ হাইটা যাবে গা ঝিমঝিম ঝিমঝিম করতো আর কি, আর চারপাশে প্রায় 500 উপরে ছিল খালি নারকেল গাছে আর কি, নারকেল গাছ ছিল, প্রচুর নারকেল গাছ ছিল। তো এমন হয়েছে যে আমরা ওখানে ছোটবেলায় খেলতে গেলে আর কি দুই একটা নারকেল ওখানে পড়াই পাইতাম আর কি, যে পড়ছে এটার ভিতরে হয়তো একটু পানি পাওয়া যেতে পারে, বা নারকেল এটা ফাটাইলে নারকেল পামো, মানে এরকম প্রতিদিন নারকেল পাওয়া যেত আর কি। তো ওইখানে ওই পুষ্করিণীতে পুষ্করিণীর বিবৃতিটা বলতে গেলে এরকম আর কি, ওইখানে হচ্ছে মানে যাদের এক এক ছেলে আর কি, বাপ মায়ের এক সন্তান, প্রতি বছর দুজন তিনজন করে ওইখানে মারা যাইতই, মানে এটা সবাই জানে, মগবাজার টিএনটি কলোনিতে যারা থাকে ওই পুষ্করিণীর ব্যাপারে সবাই জানে যে ওইখানে প্রতি বছর দুই তিনজন করে মারা যাইতই। মানে ওইখানে এমন হয়ে গেছিল 98-99-2000 দিকে যে ওইখানে এক বাপের যে এক সন্তান ছেলে সে ওইখানে নামতে পারবে না, এখানে নামলে সে মারা যাবে, এরকম হয়েছে যে দুজন গোসল করতে নামছে, এক বাপের এক সন্তান দুজনই দুই তিন দিন পরে লাশ ভাসিয়ে উঠছে, পায় না কোথাও, দুই তিন দিন পরে লাশ ভাসিয়ে উঠছে আর কি। তারপরে হচ্ছে ওইখানে আবার এক এরকম এক বাপের এক সন্তান হচ্ছে এরকম ওইখানে নামতো না আর কি, এরকম নামলে দেখা গেছে যে পাঁচজন নামলে দু একজনের ভিতরে মারা দু একজন মারা যাইতই আর কি, আর একা তো কেউ নামতোই না ওই পুষ্করিণীতে। তো ওইখানে অনেক ঝোপ ঝাড়ের মতো ছিল, তিন চারটা বাড়ি ছিল হাতে কোনো, এখন অনেক বাড়ি হয়ে গেছে। তিন চারটা বাড়ি ছিল। তো এখানে হচ্ছে ওই নদীর পাশে হচ্ছে একটা গুলসাপ থাকতো অল টাইম আর কি। তো ওই গুলসাপ হচ্ছে অন্য গুলসাপের মতো না, যেমন কারো বাসায় গিয়া হচ্ছে আপনার গুলসাপ হচ্ছে কি কারো বাসায় মুরগি খায় ফেলায়, কারো খাবার খায় অন্য হাঁস খায় ফেলায়। হ্যাঁ, তো ওই গুলসাপে এরকম কোনো কিছু কখনোই ইয়া ছিল না। ওই গুলসাপটা মানুষ অনেক আদর করতো, যেমন ভাত টাত না খায় ওইখানে দিয়ে আসলে প্লেটে কইরা গুলসাপ খাইতো। খাইয়া আবার ওইখানে একটা গর্ত গাছে, একটা গাছ ছিল আমলা গাছ, ওই আমলা গাছের নিচে একটা গর্ত ছিল, ওই গর্তের ভিতরে আর কি গুলসাপটা থাকতো। তো ওইখানে হচ্ছে ওই আমার এক ছোট ভাই আর কি সুমন আর কি, সুমন কইরা নাম। তো হচ্ছে একদিন হচ্ছে দুপুরবেলা ওইখানে যাইতেছিল, যাইতেছিল, যাওয়ার সময় দেখে যে ওই গুলসাপটা রোদ পোহাইতেছিল, রোদ পোহাইতেছিল আর অর্ধেকে তাকাইছিল তাকাইছিল। তো আবার ছোট মানুষ তো অত কিছু খেয়াল করে নাই, ও কি করছে ওই মাটির চাঙ্গা ছিল আর কি, মাটির চাঙ্গা নিয়ে গুলসাপের ভিতরে গুলসাপের ওখানে দাম দাম মানে ফিক্কা মারছে, মানে গুলসাপটা তাড়ানোর লিগা। তো গুলসাপটা যেতেছিল না, গুলসাপটা অর্ধেকে তাকাই আইছিল। তো দুই তিনবার গুলসাপের দিকে আর কি এটা ফিক্কা মারে, তো গুলসাপের গায়ে লাগে নাই, কিন্তু গুলসাপটা তখন ভয় পায়া ওই মাটির ভিতরে চলে যায়, গর্তার ভিতরে চলে যায়। তো ওই পুষ্করের পারে আবার একটা আমলা গাছ ছিল, ওই গাছের আমলা আবার খুব মিঠা ছিল আর কি। তো আমার ওই ও আবার ওই নদীর পারের ওখানে যেতেছিল আর কি। তো ভাবলো যে গাছে আমরা পাকছে দুই তিনটা আমরা নিয়ে যাই আর কি, খাইতে খাইতে যেমনে। তো আবার কি করে গাছের উপরে উঠে, উপরে উঠা দুইটা আমলা নেয়, দুইটা আমলা নেয়, আবার আরেকটা আমলা নিতে যাবে, যখন হাত দেবে তখন হাত দিবে তখন দেখে যে ওই গুলসাপটা গাছের গোড়ায় আর কি, গাছের আগায় গুলসাপটা ওর দিকে তাই, গাছের গোড়ায় গুলসাপটা ওর দিকে চায় আরিছে, জিবলা বাইকের ওর দিকে চায় আরিছে। ওটা দেখা ভয় পায় ধাপ করে উপর থেকে নিচে পড়া যায়, নিচে পড়ে যাওয়ার পরে আমাদের ওরা ধরে সবাই তখন চিল্লানি মারে, চিল্লানি মারার পরে ওরা সবাই আমাদের এখানে কমিটি হসপিটাল ছিল, কমিটি হসপিটাল ওরা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আর পা ভেঙে যায়, পায়ে ট্রিটমেন্ট করে, তখন বলে যে তার পা ভাঙলো কেমনে গাছ থেকে পড়া। তখন ও বলে যে এখানে যে এখানে একটা গুলসাপ যে ছিল, গুলসাপরে আমি ঢিল মারছিলাম, ঢিল মারার পরে গুলসাপটা দেখলাম আমি পানির ভিতরে চলে গেল, কিন্তু ওই গুলসাপটা দেখি আমি যে গাছের গোড়ায় আমি আমরা পারতে গেছি, যা দেখি যেখানে গাছের গোড়ায় গুলসাপটা বয়ে রয়েছে। পরে এটা মনের একটা ভুল মনে করিয়া, হয়তো বা ও বাচ্চা মানুষ ভুল টুল দেখছে এটা মনে করিয়া সে আর কি ওই আর কি এখান থেকে এটা কিছু আর মনে করে না। পরে হচ্ছে আবার হচ্ছে এরকম ওই আমরা গাছেই আমার ছোট ভাইরা হচ্ছে ওরা পাঁচ ছ জন সন্ধ্যার সময় অনেক বৃষ্টি আর কি, এমনি দিনের বেলা আমরা পাড়তে গেলে আবার মানুষজন দেখলে চিল্লাচিলি করবো, ওইখানে আমরা গাছ পাকলে সবাই মিলে আর কি, তিন চার বাড়ি ছিল সবাই মিলে ভাগাভাগি করে নিত, তো চিল্লাচিলি করব। এই জন্য হচ্ছে কি করে সন্ধ্যার সময় আমার ছোট ভাই এবং আর কিছু বন্ধু বান্ধব মিললাম ওইখানে আমরা পাড়তে যায়, আমরা পাড়তে যায়, আমরা পাড়তে যাওয়ার সময় একটা দুইটা আমরা পারে আর কি, ওর একটা ফ্রেন্ডও উঠায় যে আর কি তাড়াতাড়ি করে গাছে উঠতে পারে আমরা গাছে, ওর ফ্রেন্ড আর আমরা গাছের ডাল একটু চিকন থাকে আর কি, গাছে উঠায়। গাছে উঠানোর পরে ও আমরা পেরে পেরে নিচে পাঁচ ছ জন ছিল, পাঁচ ছ জন ছিল, ওই পাঁচ ছ জন আমরা ফিকা ফিকা দিতেছে আর কি। ও ধাপ করে হঠাৎ করে সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায়, এই মাগরিবের সময় মাটিতে পড়ে যায়, মাটিতে পড়ে যাওয়ার পর পড়ে যায় সেন্সলেস হয়ে যায়, আর দাঁত তাঁত লেগে যায়, মুখ দিয়ে সেবলেট মানে ফেনা টানা বেড়ে যায়, তখন সবাই তো খুব ভয় পেয়ে যায়। তখন ওরা আশেপাশ থেকে লোক ডাকে আনে যেহেতু পড়ে গেছে সেন্সলেস হয়ে গেছে, তখন ওরা ধরে নিয়ে আবার যে কমিটি হসপিটালে নিয়ে যায়, কমিউনিটি হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওর এরকম হাত একটা ভেঙে যায়, পাও একটা ভেঙে যায়। তখন সে পরে অনেক ক্ষণ পরে আর জ্ঞান ফিরে, জ্ঞান ফিরার পরে হাতটা ব্যান্ডেজ করা, পাও ব্যান্ডেজ করা। পরে ও তখন বলে, ও তখন কাঁপতাছে আর কি, ভয়ে কাঁপতাছে, চোখ টোক লাল হয়ে গেছে ওর ভয়ে, ভয়ে কাঁপতাছে। ও তখন বলে যে আমি যখন ওই যে আমরা পাড়তে উঠছি তখন ওইখানে দেখি ওই যখন আগায় চারপাশটা আমরা পারি, আমরা পারার পরে যখন আগায় উঠি, আগায় উঠার পরে তখন দেখি যে একটা বুড়া সুন্দর একটা বুড়া মহিলা, বুড়া মহিলা আমরা বলতেছে নে এ আমরা ডাও, এ আমরা ডাও নে। তখন এটা দেখে আমি ওখান থেকে ভয়ে ঠাস হয়ে পড়ে অজ্ঞান হয়ে জায়গা। এরকম নানান ঘটনা আর কি ওই আমাদের কলোনিতে ঘুরতেছিল। তো একটা পর্যায়ে আর কি ঘর বাড়ি অনেক হওয়ার কারণে এখন আল্লাহর রহমতে ঘটেন আর কি। এই ছিল আমার তৃতীয় এবং শেষ ঘটনা।
অনেক অনেক ধন্যবাদ আরিফ ভাই, খুব ভালো লাগছিল আপনার ঘটনাগুলো শুনতে।
মগবাজার থেকে আগত আরিফ ভাই তো আজকে ঘটনা বলে চলে যাচ্ছেন, কিন্তু আমি তো রয়ে গেছি, কারণ আমার সাথে আরো একজন বন্ধু ওয়েট করছে, কিছুক্ষণের মধ্যে সে যুক্ত হবে এবং সে তার জীবনের কিছু ভৌতিক এক্সপিরিয়েন্স বলবে। তো তার আগে আমি যে বন্ধুরা যে এতক্ষণ ধরে ঘটনাগুলো শুনলো তাদের কাছে কেমন লাগলো একটু জানতে হবে না? তো একটু ওয়ান সাইডেড শো হয়ে গেল যে আমি শুধু বলে গেলাম, আপনি আসলে শুনতেছেন কিনা জানলাম না। দেখি কে কে আমাকে একটু কিছু লিখছে। লিখেছে নদী লিখেছে, উদয় আমার খুব ভালো লাগে ভূত স্টুডিও, থ্যাংক ইউ। আর রাইসা লিখেছে আরিফ ভাই ঘটনাগুলো কিন্তু বেশ ভালো ছিল, থ্যাংক ইউ। জয়েন করেছে জুয়েল রানা, আজকে আরো ঘটনা শুনতে চাই, নিশ্চয়ই শোনাবো। জয়েন করেছে আমাদের সাথে জেসমিন, তিনি বলেছেন থ্যাংক ইউ জাগো এফএম 94.4 কে চট্টগ্রামে আমাদেরকে এই অনুষ্ঠানটি শোনার সুযোগ করে দেওয়ার জন্য। হ্যাঁ, ঢাকা কুমিল্লা এবং চট্টগ্রাম তিনটি জায়গাতেই 94.4 ফ্রিকোয়েন্সিতে আপনি লাইভ শুনতে পান এই অনুষ্ঠানটা। কেমন লাগে আপনাদের নিশ্চয়ই সেটা আমাদেরকে জানাবেন। তবে আগামী পর্বে যদি আসতে চান এই অনুষ্ঠানে কি করতে হবে, সিম্পল, আপনার কাছে দুয়ের অধিক তিনটা বা চারটা ভৌতিক ঘটনা থাকতে হবে। হতে পারে এই ঘটনাগুলো আপনি নিজে ফেস করছেন, এই প্যারানর্মাল সিচুয়েশনগুলো, অথবা আপনার বাবা মা ভাই বোন কিংবা আপনার পরিচিত যে কেউ এগুলো ফেস করেছে আপনার সাথে শেয়ার করেছিল এবং আপনার কাছে তিন থেকে চারটা ঘটনা মিনিমাম আছে এবং আপনি রেডিওতে এসে বলতে চান। শারীরিক এবং মানসিকভাবে আপনি প্রস্তুত, আপনি এই হট সিটে বসবেন এবং লক্ষ লক্ষ দর্শক এবং শ্রোতাদের উদ্দেশ্যে ঘটনাগুলো বলবেন জাগো এফএম 94.4 এর ভূত স্টুডিওতে। তাহলে কি করতে হবে, ওই মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RBS, স্পেস দিয়ে নিজের নাম, স্পেস দিয়ে লোকেশন, আর একটা স্পেস দিয়ে নিজের প্রফেশন লিখে পাঠাতে হবে 26969 এই নাম্বারটিতে। রাইট নাও আই নিড এ ব্রেক, ছোট্ট একটা ব্রেক, গুনে গুনে কয়েকটা সেকেন্ড জাস্ট অপেক্ষা করে ফিরবেন এবং তখন কিন্তু আমি শিওর যে আপনার জন্য আরো এক গুচ্ছ ভৌতিক ঘটনা রেডি হচ্ছে। কোথাও যাবেন না, থাকুন উদয়ের সাথে জাগো এফএম 94.4 এর ভূত স্টুডিওতে।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
ভাষায় করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো গ্রান পপাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
ভাষায় করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো গ্রান পপাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও।
বিরতির পর আমরা আবারও ফিরে এলাম জাগো এফএম 94.4 এ। আমি উদয় আছি আপনার সাথে, চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। অনুষ্ঠানটি ঢাকা কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে 94.4 ফ্রিকোয়েন্সিতে আপনি শুনতে পাচ্ছেন। শুনেন আপনাকে আমি একটা কথা বলি, খুব সিক্রেট, একদম বিশ্বাস করেন আমাকে, বাংলাদেশ বেতার ছাড়া এই মুহূর্তে কোন এফএম রেডিও একসাথে এত এত বন্ধু নিয়ে কোন শো শুনতেছে না। একদম অন্তরে অন্তঃস্থল থেকে বলতেছি, মিথ্যা না, একদম রিয়েল ডাটা। বাংলাদেশ বেতার ছাড়া কোন এফএম রেডিওতে এই মুহূর্তে এত লিসনার নিয়ে একটা অনুষ্ঠান লাইভ হচ্ছে না। কিভাবে বলতেছি ভাবতেছেন, আরে কিভাবে তুমি নিজের ঢোল এত নিজে পেটাচ্ছ? কারণ এই মুহূর্তে ঢাকাতে স্টেশন, কুমিল্লাতে স্টেশন, চট্টগ্রামে স্টেশন, তিনটা স্টেশনে একসাথে রান করতেছে এরকম স্টেশন জাগো এফএম ছাড়া আপনি খুঁজে পাবেন না। আপনি আমার কথা বিশ্বাস হচ্ছে না? এই যে যারা ঢাকায় আছেন তারা এখন টিউন করেন, দেখবেন অনেক রেডিও পাচ্ছেন, কিন্তু যারা কুমিল্লাতে আছেন তারা, আপনি এক কাজ করেন, আপনার 30 সেকেন্ড টাইম দিলাম, শুনেন, আপনি জাগো এফএম ছাড়া বাংলাদেশ বেতার পাইতে পারেন, আজ এছাড়া কোনো এফএম রেডিও পাইবেন না। এখন সার্চ করেন, পাবেন না। চিটাঙ্গে যারা আছেন তারা সার্চ করেন, তারা হয়তো একটা বা দুইটা রেডিও স্টেশন খুলতে পাইলেও পাইতেও পারেন, কিন্তু যাদেরকে চিটাঙ্গে পাইতেছেন তাদেরকে কিন্তু কুমিল্লা পাইতেছেন না। তার মানে কি, ম্যাক্সিমাম ঢাকা চিরাংকে হয়তো কেউ কেউ কভার করতে পারতেছে, কিন্তু এই যে কুমিল্লা মাঝখানে একটা জায়গা, আমার ভাই আর বোনেরা, এই যে এত এত রসমালাই, এত এত মিষ্টি যে আখড়া, এই জায়গায় যারা আছেন তাদের কথা কেউ ভাবেই নাই। বাট আমরা জাগো এফএম 94.4 আমরা বুঝতে পারছিলাম যে এই জায়গায় এন্টারটেনমেন্টের একটা জোয়ার আছে, এই জায়গায় আমার যে বন্ধুগুলা স্কুলে পড়ে, কলেজে পড়ে, কিংবা আমার যে বান্ধবীগুলা ওই যে ইউনিভার্সিটিতে পড়ে, কিংবা আমার যেই মানুষটা, যেই চাকরিজীবী ভাইটা, হয়তো তার ফ্যামিলি থাকে চট্টগ্রামে কিন্তু সে কুমিল্লাতে জব করে, এ কিন্তু ওয়েট করে, এর কিন্তু রাতে ঘুম আসে না, এ কিন্তু মাঝে মাঝে ফিল করে যে আমি যদি একটু আমার কোন একটা বন্ধুরে পাইতাম যে আমার এখন একটু গল্প শোনাবে, যে বন্ধুটা আমার সাথে একটু সময় দিবে, আমার পছন্দের গানটা রেডিওতে বাজাবে, তাহলে কেমন হইত। সেই জায়গা থেকে, সেই ক্ষুধা থেকে, সেই আত্মার যে চাহিদা আছে সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি কুমিল্লাবাসীর জন্য, চট্টগ্রামবাসীর জন্য একটা অনুষ্ঠানকে একসাথে প্রচার করার। তো এই জন্য আমি খুব আনন্দের সাথে বলতে পারি এই মুহূর্তে বাংলাদেশ বেতারের লিসেনার ছাড়া অন্য কোন শ্রোতারা পাবেন না যারা এত এত মানে সব শ্রোতা মিলে একটা অনুষ্ঠান শুনতেছে রাইট নাও এই মুহূর্তে, যার নাম ভূত স্টুডিও। আর আমার নাম আর যে উদয়, যে এত দায়িত্ব নিয়ে কথাটা বললাম, এবার একটু মিলাই দেখেন তো কুমিল্লাবাসীরা, একটু সার্চ করে আমরা জানায়েন তো আপনি আর কোন রেডিও এই মুহূর্তে শুনতে পাচ্ছেন কিনা, জানায় আমাকে, ঠিক আছে? তো চলে আজকে আপনাকে আরেঞ্জ জানাই, আগামী পর্বে যদি আপনি আসতে চান অনুষ্ঠানে তাহলে অবশ্যই আরবিএস স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নম্বরে। অবশ্যই গল্প থাকতে হবে তিন থেকে চারটা, ভৌতিক প্যারানরমাল হইতে পারে, ব্ল্যাক ম্যাজিকের ঘটনা হইতে পারে, শ্মশান ঘাটের ঘটনা হইতে পারে, আপনার নির্ঘুম রাতে এমন কিছু প্যারানরমাল সিচুয়েশনের ভিতর দিয়ে আপনি গেছেন সেই ঘটনা হইতে পারে, প্রবাসের কোন ঘটনা কিন্তু আপনি জানেন সেই ঘটনাটা বলতে চান রেডিওতে এসে, এমন হইতে পারে আপনার সাথে ঘটেই নাই কিন্তু ঘটছে যার সাথে সে আপনার সাথে শেয়ার করছে, সেই মানুষটা এই মুহূর্তে এফএম রেডিওতে আসবে না কিন্তু আপনি আসতে চান বিকজ আপনি গল্প বলতে ভালোবাসেন। গল্প বলাও একটা স্মার্টনেস, ব্যাপারটা সহজ না। মানে আমি তো মাঝে মাঝে অবাক হই যে আমাদের দেশের স্টোরি টেলাররা এত সুন্দর করে কি করে ঘটনা বলে। আজকে খেয়াল করে দেখেন এর আগে যে দুজন ঘটনা বলছে কত স্মার্টলি ঘটনা বলতেছে, এরা কখনো আগে রেডিওতে স্টেশনে আসে নাই। ইভেন আমি অফ এয়ারে কথা বলতে বলছি ভাই আমি কোনোদিন ভাবিও নাই যে আমি আসলে রেডিওতে সে ঘটনা বলবো, বাট আমার মনে হচ্ছে যে এত মানুষ এখানে যায় তাহলে আমি যাবো না কেন। তো এই ব্যাপারটা অনেক ভালো লাগছে যে এখানে আমাদের এমন এমন মানুষ আসেন যাদের বয়স হয়তো 50-60, তারা বলছে যে জীবনে অনেক রেডিও শুনছি কিন্তু কোনো সময় আমি যাই না রেডিও স্টেশনের ভেতরটা কেমন। তো তোমার এই অনুষ্ঠানটা আইসে আমি দেখলাম যে রেডিও স্টেশনে কিভাবে তোমরা শো করো, কোথায় তোমরা বসো, কোথায় থেকে কথা বলো, কিভাবে এখানে গেস্টরা আসতো। তো এই যে একটা অভিজ্ঞতা আমি দিতে পারছি আমার এই শো এর মাধ্যমে, এটাও তো আমার জন্য অনেক বড় পাওয়া। তুমিও আসো, আপনিও আসেন, তুইও আয়, তাহলে ভালো লাগবে ব্যাপারটা না? তো চল আজকে এই মুহূর্তে আমার সাথে পরবর্তী যে গেস্টটা আছে আমরা এখন তার সাথে একদম সরাসরি ঘটনায় যাব এবং সে তার নামটা নিজ মুখে বলবে বলে ঘটনায় চলে যাব, ঠিক আছে? একদম শুরু থেকে আপনি নাম বলবেন তারপর আপনার ঘটনা বলবেন, শুনি তাহলে।
আসসালামু আলাইকুম উদয় ভাই, আপনি আশা করি ভালো আছেন। চমৎকার একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আজকে বৃহস্পতিবার আমাদের সকলের একটি মনোরঞ্জন করা একটি প্রোগ্রাম ভূত স্টুডিও, সুতরাং আমি আজকে আসলাম। আমার নাম মোহাম্মদ মাসুদুল হাসান, আমার বাড়ি ফরিদপুর টাবাখোলা লেকপার। আমি যে গল্পটা বলবো এই গল্পটি আমার ভাগ্নির কিছুদিন আগে বিয়ে হয়েছে, ওর নাম হচ্ছে ফারজানা, ওর হাজবেন্ড অর্ণব। ওর মার কাছ থেকে আমি একটা খুব হৃদয়বিদারক একটি ঘটনা শুনেছি যা আমাকে খুব ভালো লাগছে। ঘটনার বিবরণ এরকম, একটা সময় বিশাল এক জমিদার ছিল, বিশাল এক জমিদার ছিল, তার শত শত বিঘা জমি ছিল এবং সে ছিল খুব অত্যাচারী, এমন অত্যাচারী চিন্তা শক্তির বাইরে। তার বিরুদ্ধে কেউ কথা বললে পারে তাকে মায়ের হাড্ডি গুড্ডি ভাঙ্গে তাকে অসুস্থ করত। আর দ্বিতীয় কথা, যে অতিরিক্ত তার বাইরে কথা বলত তাকে জনগণের সকলের সামনে পুড়িয়ে মারা হতো। যাই হোক, এভাবে চলতেছে তার জমিদারি স্টাইল, জমিদারি স্টাইল, তার ব্যাপারে কেউ কথা বলতে পারে না। তা কিছুদিন পরে তিনি একটি পুত্র সন্তান লাভ করে, পুত্র সন্তানটা দেখতে অনেক সুন্দর এবং পুত্র সন্তান যখন 8 বছর 10 বছর হয় তখন তার বাবার রেকর্ডও অতিক্রম করে, কারণ সেও জনগণের প্রতি অত্যাচারিত হয়, যারে তারে মারে ধরে, কেউ তো তাদের বিরুদ্ধে কেউ কথা বলার মতো নাই। এমন তো অবস্থায় জমিদারও খুব খুশি হয়, তাহলে আমার জমিদারিত্ব সেই হয়তো বা রক্ষা করতে পারবে, সে মনে মনে খুব খুশি হয়। যখন 18-19 বছর বয়স হয় তার, যখন তাকে বিয়ে করাবে ঠিক সেই মুহূর্তে তার বিরল একটি রোগ হয়, এমন রোগ দিনে দিনে অসুস্থ হয়ে যায়। যত প্রকার কবিরাজ, তান্ত্রিক, ডাক্তার যা কিছু আছে সকলকে দিয়ে ট্রিটমেন্ট করায় কিন্তু কোনো অবস্থাতেই তার কোনো রেজাল্ট হয় না। এমত অবস্থায় তারা খুব ভেঙে পড়ে যে আমার এই জমিদারি দিয়ে কি করব, আমার ছেলে যদি বাসা না থাকে। তো এই অবস্থায় অনেক চিন্তা করার পর সব কবিরাজ বলতেছে হুজুর আমাদের দ্বারা সম্ভব না, আমাদের দ্বারা সম্ভব না। তারপরে ভারত থেকে একজন তান্ত্রিক আনে, সেও বলতেছে যে আমার দ্বারা সম্ভব না। তখন বলতেছে আপনাকে যত টাকা লাগে যত কিছু লাগে আমি দেব, আমার ছেলেটাকে সুস্থ করতে হবে। তখন বলল যে আপনি তো দিবেন কিন্তু আমি তো পারবো না। এমত অবস্থায় বলল যে ঝিনাইদা শ্মশানের এক তান্ত্রিক আছে, তার বাড়ি থেকে তার 2 গ্রাম পরে তার জমিদারি, তো বলতেছে এরকম ব্যাপার আমাদের জমিদারের ছেলে অসুস্থ হয়েছে, এখন ওকে সুস্থ করতে হবে, এখন আপনার সাহায্য ছাড়া কোনো কিছু কাজ হইতেছে না। তখন বলছে আমি কি জমিদারের গোলাম যে আমি জমিদারের কথা রক্ষা করব বা তোমাদের কথা আমি করব, আমার দ্বারা কোনো অবস্থাতে সম্ভব না। তখন করে কি আবার জমিদারের কাছে ফিরে যায়, কয় তার কাছে গেছিলাম কিন্তু সে তো কোনো অবস্থাতে সে রাজি হইতেছে না, কয় চলো তাহলে আমিও তাকে মেরে ফেলব। তখন তার স্ত্রী খুব রিকোয়েস্ট করে, বলে যে তুমি যেরকম মারতে চাইতেছ তাকে, কিন্তু আমার সন্তানটাকে তো বাঁচানোর চিন্তা করতে হবে, তুমি তাকে কিচ্ছু বলতে পারবা না। পরের দিন ওই তান্ত্রিকের কাছে আবার যায়, তান্ত্রিকের কাছে যাওয়ার পর বলছে যে আপনাকে অবশ্যই যাইতে বলছে, প্রয়োজন পড়ে তো জমিদার আসবে, জমিদারের সাথে আমি চুক্তি করব, তারপরে আমি তার ছেলের চিকিৎসা করব। বাস ভালো কথা। এখন জমিদারের কাছে গেছে, জমিদার বলল যে আমি জীবনে কারো কাছে ধরা দেই নেই, তো তবুও আমার সন্তানের জন্য তখন আমার যাওয়াই লাগবে। তখন বলে বলে যে জমিদার তুই তো জীবনে মানুষের ক্ষতি কম করস নাই, আমি তোর সন্তানকে ভালো করব, বিনিময়ে তুই আমাকে কি দিবি? বলতেছে আপনাকে আমি অনেক টাকা দেব, প্লাস জমিদারির একটা অংশ আপনাকে লিখে দেব। কথা তো ঠিক আছে? বলতেছে হ্যাঁ ঠিক আছে। তখন ওই তান্ত্রিক বলতেছে আপনার এলাকায় আপনার জমিদারিত্ব ভিতর সবচেয়ে সুন্দর এবং সাহসী ছেলের একটা নাম দেন। তখন লোকজন পাঠায়, ওরা একজন নাম সংগ্রহ করে নিয়ে এসে, কয় তাকে হাজির করতে হবে না, কিচ্ছু করতে হবে না, আপনি শুধু আমাকে নামটা দেন। নামটা দেয় যথাযথভাবে, বলল যে ঠিক আছে আজকে রাত্রে আমি 11টার সময় আপনাদের বাসায় আমি আসতেছি, কিন্তু বিনিময়ে আপনার শুধু একটা জিনিস ম্যানেজ করতে হবে, সেটা হচ্ছে একটি ডাব। বলছে ঠিক আছে, এটা কোনো ব্যবহার হলো নাকি? তখন রোগীর কাছে যখন গেছে, জমিদারের ওয়াইফ ছিল, আরো আত্মীয় স্বজন ছিল, সবাই ছিল, কিন্তু তারা কেউ বলল যে জমিদার সাহেব আপনি শুধু থাকবেন, আর সবাইকে বের করে দেন। যাক বের করে দেয়, দরজা আটকায়। তখন করে কি যে আমি এই ডাবটা যখন কোপ দেব তখন আপনি ডাবের দিকে খেয়াল করবেন না। তখন এক কোপে ডাবটা কাটে, ডাবের যে ঢাকনাটা তার উপরে রাখে। কিছুক্ষণ পর করে কি জমিদার আস্তে করে চোখটা খুলে দেখে যে এই আস্তে আস্তে ডাবটা শূন্যে ভাসতেছে। কিছুক্ষণ পরে ওই ডাবের ভিতর থেকে ধোঁয়া বেরোয়, ধোঁয়া বেরোনোর পরে বলে যে ডাব তুমি চলে আসো। তখন ছেলেটা একটু সুস্থ হয়ে যায়, কয় আপনি 3 দিনের ভিতর আপনার ছেলে সুস্থ হয়ে যাবে। কয়টা ই হইল কিভাবে? কয় আমি আপনাকে একটি ছেলের নাম দিতে বলছিলাম, সে নামটা আপনি আমাকে দিছেন, কিন্তু আমি যে কাজটা করছি সেটা হয়তো আপনার ছেলে মারা যাবে কিংবা আমি মারা যাব, এত বড় রিস্ক নিয়ে কাজটা করছি। যাই হোক, নিশি ডাকের নাম শুনছেন? জমিদারকে হ্যাঁ বলে শুনছি। যখন নিশি ডাকের মাধ্যমে আমার কাছে একটি রাজ্য আছে, ওখানে আমরা জিন পালি কমপক্ষে 50,000, তার ভিতর থেকে সেরা এবং সাহসী জিন যেটা সেটাকে আমি হাজির করছি, হয়তো সে মারা যাবে, নয়তো আপনার ছেলে মারা যাবে, নয়তো আমি। এর ভিতর করে কি এর ভিতর ছেলে একটু সুস্থ হওয়ার পর উনি বলে যে আপনি যার ঠিকানাটা দিচ্ছেন আমাকে, ছেলেটার ঠিকানা, সেই ছেলেটা মারা গেছে, সেই ছেলেটা মারা গেছে এবং ওকে নিশি ডাকের মাধ্যমে ওর জানটা কবজ করে ওর আত্মাটা আপনার ছেলের আত্মার ভিতর আমি ঢুকে দিছি। এটি বিশাল একটি রিস্কি ব্যাপার, আপনি এখন ওই ছেলেটার কাছে পাঠান, আপনি লোকজন পাঠান এবং তাকে টাকা পয়সা দিয়ে পাঠান যেন দ্রুত তাকে সৎকার কাজ করে। সত্যিকার অর্থে যায় দেখে যে ছেলেটির মা সবাই কান্নাকাটি করতেছে, বলল যে কিভাবে মারা গেছে, বলল যে এরকম ব্যাপার, ওরা তিনটা ডাক দিছিল পরিচিত কণ্ঠে, ও বেরিয়েছে, তারপরে কিছুক্ষণ পর দেখেছে মারা গেছে। কয় জমিদার সাহ, মানুষ চিরদিন বাঁচে থাকে না, জমিদার সাহ তাড়াতাড়ি সৎকারের কাজ করতে বলছে এবং আপনার শ্রাদ্ধর যত টাকা আছে, টাকা লাগবে সব টাকা দিয়ে দিছে, আপনি এটি দাহ করার ব্যবস্থা করেন, দাহ করার ব্যবস্থা করে এবং ছেলেটি দুই তিন দিনের ভিতরে সুস্থ হয়ে যায় এবং তাকে বিশাল একটি টাকা এবং জমিদারের একটি অংশ লিখে দেয়। এই অবস্থায় কিছুদিন পর জমিদারের ছেলেটা খুব বেপরোয়া হয়ে যায়, ও কারো কথা ভায়োলেট করে না, এমনকি ওর বাবার কথা ই করে না, বাবারে সবসময় অত্যাচার করে। ও এখানে একটি জিনিস বুঝতে হবে, মানুষের অত্যাচারই বেশি দিন টিকে না, এই দুনিয়াতেই সবকিছু দেখা যায়, তারপরে তো তার এমন রোগ হয় তাকে বাইরের ঘরে রাখা হয়, বাইরের একটি ঘরে রাখা হয়, তাকে দূর থেকে খাবার দেওয়া হয় এবং ওই ছেলে বিভিন্ন প্রকার মদ এবং অসামাজিক যত কাজে সে ছেলে লিপ্ত হয়ে যায় এবং কিছুদিন পর তার জমিদারিও ধ্বংস হয়ে যায়। এটাই বুঝতে হবে যে পাপ কখনো মানুষকে ক্ষমা করে না। এই ছিল আমার ঝিনাইদহ শহরের শ্মশানের একটি ঘটনা। আমি এখন উদয় ভাই, আমি এখন দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি শোনা আমার ছোট ছেলে সাফিন এবং ইকরাত, ওদের শিক্ষকের কাছ থেকে শোনা। ছেলেটি হিন্দু, ওর নাম হচ্ছে প্রফুল্ল। উনি বলছে যে তার মুখ থেকে শুনলাম, বলছে যে এরকম ব্যাপার, এই ওদের অঞ্চলে একটা প্রভাবশালী একটা ব্যক্তি ছিল, ব্যক্তি তার বাড়ি এমনই এত জঘন্য অবস্থা ছিল যে কোনো একটি পাখি বন্ধু বসতে পারত না এবং তার ভয়ে কেউ কোনো কথা বলতে পারত না। তার বাসায় আম গাছ ছিল, বিভিন্ন চতুর্দিক দিয়ে আম গাছ ছিল, আম গাছ থাকার পরে এলাকার ছোট ছেলে পেলে তার বাড়ি আম পাড়তে যায়, আম পাড়ার পরে ছেলেদেরকে যথেষ্ট মারধর করে, তারা তার বাবার কাছে যায় বলে যে এরকম ব্যাপার। তারপর জমিদারের কাছে আসে, জমিদারের কাছে আসার করার পর কয় ওরা কেন আমার বাড়িতে ঢুকছে, ওদের এত বড় সাহস, আমি তো তোমরা জানো না আমি এগুলো পছন্দ করি না, যাই হোক, সুতরাং তার প্রভাবশালী লোকের উপর তো কোনো হাত নাই, তারা চলে আসে এবং সারা রাত্রি সে পাহারা দেয় বাড়ি চতুর্দিক দেয়। হঠাৎ করে রাত্রি দুইটার সময় তিন চারটা ছেলে গাছের উপর ছোট ছোট বাচ্চারা আম পাড়তেছে, বলতেছে যে এই কারা, তোদের এত বড় সাহস, তোরা আমার বাড়িতে আম পাড়তে আসছোস। তখন ওরা বলছে যে আমরা পারব, তুই পারলে আমাদের ঠেকা। এই কথা বলার পরে তার কোমরে সবসময় একটা দা থাকত, গাছের উপরে উঠছে, দেখে যে সাত আট বছরের একটা ছেলে, বলল যে আম পারলি তা তোর সমস্যা কি। উনি করে কি, কোমরে যে দাঁটা ছিল ওর একটা কোপ মারে, গলার দ্বিখণ্ডিত হয়ে যায় এবং নিচে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার পরে উনি বহুত খোঁজাখুঁজি করে, দেখে যে কিচ্ছু নাই। উনি বললো যে আমি কি দেখলাম, এতক্ষণ একটা বাচ্চারে মারলাম, পরে ওনার কাছে খারাপ লাগতেছে। যাই হোক, তারপর উনি বললো যে না, এটা মনের ভুলও তো হইতে পারে। হঠাৎ করে রাত্রে একদিন ওনার আবার বেশ কয়েকটি গরু ছিল। গরু থাকার পরে উনি করছে কি, গভীর রাত্রে দুইটা গরু, মানে যে দুজনের ভিতর খুব গুতাগুতি লাগে, আর বাইরে থেকে আওয়াজ পায়। আওয়াজ পাওয়ার পরে সে কি দরজা খুলে, দরজা খুলে দেখে যে তার দুইটা গরু দৌড়ে চলে যেতেছে, আর উনিও করে কি চার পাঁচটা গরু পিছনে লাগে। পিছনে লাগার পর যাইতে যাইতে দেখে গরুগুলি নাই, দেখে যে একটা তাল গাছের নিচে, যাইতে যাইতে তাল গাছের নিচে পাঁচ ছয়জন লোক বসা আর একটি লাশ। সে লাশটি তারা মানে চারজন খাইতেছে। তখন বলতেছে, এই তোমরা কারা, তোমাদের তো কোনোদিনই দেখিনি। বলল যে আমরা কারা, তুই একটু পরে টের পাবি। তখন বলছিস যে কি, আমি ব্যাপারটা বুঝলাম না। বলল যে কিছুদিন আগে আম গাছ থেকে তুই একটি বাচ্চা মারছিস, ওটি ছিল আমাদেরই খুব স্নেহের বাচ্চা, সুতরাং তুই আমার বাচ্চাটারে মারছিস, এখন আমি তোকে শায়েস্তা করব। এখন তিন চারজন মিলে করে তাকে প্রচন্ড জোরে মারে, মারতে মারতে তার হাড্ডিগুটি ভেঙে ফেলায়। হাড্ডিগুটি ভেঙে ফেলানোর পরে আস্তে আস্তে সে বাসার দিকে যায়, বাসার সামনে যায়, চিৎকার দেয়, যায় দেখে যে ওনার ওয়াইফ আসে, কয় তোমার কি অবস্থা। বলো যে আমার এই এই ঘটনা, আমার গরু চলে গেছিল, এই জন্য গরু যাওয়ার পরে আমি পিস পিস লাগছিলাম, তখন ওরাই আমারে কৌশলভাবে ওরা নিছে। কয় কি বলো তুমি, তোমার গরুতে ভিতরে সবই আছে, সুতরাং উনি কিছুদিন ভোগার পরে লোকটি মারা যায়। এই ছিল উদয় ভাই আমার দ্বিতীয় ঘটনা। উদয় ভাই, আমি এবার চলে যাচ্ছি আমার তৃতীয় ঘটনায়। এই গল্পটি পাঠিয়েছে আমার ভাগ্নি আরিয়ানা আদিয়াত, এটি ওদের বাড়ি মাদারীপুর, মাদারীপুরের একটা ঘটনা বলছে, এবং এই গল্পটি ওর দাদির মুখ থেকে শোনা। ওরা যখন লন্ডন থেকে আসে তখন ওর দাদি গল্পটা বলছিল। যখন মাদারীপুরে বিশাল বড় একটা ব্রিজ বানানোর জন্য কন্ট্রাক্টররা কন্ট্রাক্ট নেওয়ার পরে তারা বিভিন্ন পিলারের কাজ করে, তখন ইঞ্জিনিয়ার সবাই এসে বলতেছে, তোমরা যদি তিন দিনের মধ্যে যদি কাজটা শেষ করতে পারো তাহলে আমি তোমরা যা খাইতে চাও তাই খাওয়াবো, সুতরাং টাকা তো তোমরা পাবাই। যাক, তখন তারা বলতেছে ঠিক আছে, আমরা রাত দিন যেভাবে পারি কাজ করবো। কাজটা ছিল অবশ্য চুক্তিভিত্তিক, একদিন বিকালের ভিতর কাজটা কমপ্লিট হয়ে যায়, বিকালের ভিতর কাজটা। তখন কন্ট্রাক্টর আসে, কন্ট্রাক্টর বলে যে এরকম ব্যাপার, হ্যাঁ তোমরা তো, তোমাদের তো কমিটমেন্ট ছিল আমি তোমাদের খাওয়াবো। তখন বলতেছে, বলো কি খাবা। এর ভিতর একজন বলছে যে স্যার, আমরা তো সারা জীবনে কম বেশি অনেক কিছু খাইছি, আমরা খালি গল্পই শুনি মানুষের কাছে চাইনিজ খাওয়ার ব্যাপারে, আমরা চাইনিজ খাবো। কয় ঠিক আছে, তাই যা তোমাদের কথা রাখলাম। তখন ওরা গোসল করতে নামে, লাফালাফি করে, সবকিছু করে, এবং আর একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছিল, এবং পিলারের উপর থেকে তারা লাভ দিচ্ছে, অনেক মজা করছে যে আজকে তারা চাইনিজ খাবে। যখন ইঞ্জিনিয়ারটা যখন পিলারের উপরে ওঠে তখন সে আর নাড়াচাড়া করে না, দাঁড়াই রয়েছে। তখন বলতেছে, স্যার এতক্ষণ দেরি করে কেন, কি ব্যাপার। এটা তো আমরা বুঝতেছি না। তারপরে একটা প্রায় 15-20 মিনিট হয়ে গেছে, এর ভিতর ওরা করে কি একটা চঙ্গ দিয়া উপরে যায়, দুজন যায়, হাত দিয়ে ধরে দেখে তার কোনো নারী বা কোনো কিছু চলতেছে না। সে সবাই বলছে যে সে মারা গেছে। এখন আনন্দ ঘন মুহূর্তে বিষাদে পরিণত হয়ে যায়। এখন তো সবাই কান্নাকাটি লাগাই দেয়। কান্নাকাটি লাগানোর পরে ঢাকা থেকে তার ফ্যামিলিকে খবর দেয় যে এরকম ব্যাপার, তার এ লোকটা মারা গেছে। তারপরে করে কি, তখন মাদারীপুর হাসপাতালে নেওয়ার পরে ডাক্তাররাও তাকে মৃত ঘোষণা করে। এমতো অবস্থায় পোস্টমর্টম করতে নেবে, তখন বলতেছে, তখন সেদিন ছিল 7টা লাশ, যখন পোস্টমর্টম করতে যাবে তখন বলছে যে না ডাক্তার সাহেব, ওনার বাবা মা সবাই আসতেছে, এই লাশটা তারা দেখবে, সুতরাং আপনার বাকি যেগুলো আছে সেগুলোর কাজ করে। প্রায় 3টি লাশ কাটা হয়েছে। এখন একজন লেবার হাত দিয়ে দেখতে গেছে, কিন্তু দেখতেছে তার চোখ মিটমিট করতেছে এবং ও বলে যে সর্বনাশ, এ লোক তো জীবিত আছে। তারপরে পালস দিয়ে দেখে ডাক্তারের আবার খবর দেয়, ডাক্তার বললে তো জীবিত, তাড়াতাড়ি এরে হসপিটালে রেফার করেন, তাড়াতাড়ি হসপিটালে নেওয়ার ব্যবস্থা করেন। ওই জায়গা ওই মাদারীপুরের ওই জায়গা ভালো চিকিৎসা ছিল না, অ্যাম্বুলেন্সে করে যাইতে যাইতে কিছুদিন পর, মানে কিছু দূর যাওয়ার পরে দেখে যে একটি হসপিটাল, হসপিটালে তাকে অ্যাডমিট করে। তখন ডাক্তার বলল যে হ্যাঁ পালস চলতেছে কিন্তু দুর্বল, এবং সে তার বাবা মা স্ত্রী সকলে আসে, তারপর দেখেছে আস্তে আস্তে সে সুস্থ হয়ে যেতেছে। এমন অবস্থায় সে সুস্থ এবং স্বাভাবিক হয়ে গেছে। তখন বলতেছে যেরকম ব্যাপার, এখন তো সুস্থ হয়েছে নি, তাহলে আবার কাজে যোগ দেন। ওই ঠিক আছে, কাজে কাজ তোমার করে খাইতেই হবে, যোগ দেয়। তখন করে কি যে একদিন ডাক্তার দেখায় রাত্রে, মানে যে ওনার 7 দিন পর পর তার ডাক্তারের কাছে যাইতে হবে। ডাক্তার দেখায় এসে রাত বাজে গেছে 12টা কি 1টা, তখন দেখে যে নদীর এই পাশ থেকে ওই পাশ ব্রিজটা বানাইতেছে, দেখে যে কোনো খেয়া টেয়া কিচ্ছু নাই। তখন মাঝির নাম ছিল মুসলিম, যে খেয়া ঘাটে খেয়া পার করত। তখন বলছে হে মুসলিম ভাই, হে মুসলিম ভাই, কোনো সারা শব্দ নাই কিন্তু নৌকা ঘাটে বাধা আছে। তখন বলতেছে যে আরে ভাই আমাদের নিয়ে যান, ইঞ্জিনিয়ার সাহেব যাবে। এবং দেখে যে কিছুক্ষণ পর দেখে যে নৌকা আসতেছে, কিন্তু নৌকার মধ্যে কোনো মাঝি বা কেউ কিছু নেই। এখন উনি বলল যে আরেকজন ছিল রাজমিস্ত্রি, বলল যে স্যার আমি নৌকা চালাতে পারি, আপনার টেনশনের কোনো কারণ নেই। নৌকা চালানোর পরে দেখে যে বিভিন্ন প্রকার গভীর রাত্রে জ্যোৎস্নারাত বিভিন্ন প্রকার হাত নৌকার চতুর্দিক থেকে টানে ধরতেছে, বিভিন্ন প্রকার টানে ধরতেছে। তার বহুত কষ্টে আয়াতুল কুরসি বা বিভিন্ন দোয়া পড়তে থাকে। পর অবস্থায় ওরা উপরে যায়, উপরে যাওয়ার পরে কিন্তু বলল যে এরকম কি ব্যাপার, আমাদের পিছনে লাগছে এরকম এরকম ঘটনা, আমি তো ব্যাপারটা বুঝতেছি না। পরের সপ্তাহে করে আবার ডাক্তারের কাছে যাইতে হবে। সে ডাক্তার আবার রাত 9টার পরে বসে, 9টার পরে মানে যে সিরিয়াল দেখানোর পরে, তখন এমন অবস্থায় দেখে যে আসার পরে দেখে যে একই টাইম, কোনো মাঝি নাই, কোনো কিছু নাই, সেদিন ডাকেও না। তারপরে নৌকা চলে আসে, নৌকা আসার পর দেখে, উঠার পরে দেখে গলাবিহীন কিছু মানুষ পিলারের উপর দিয়ে ঘুরতেছে। এখন দুইজনই খুব ভয় পায়। ওপারে যাওয়ার পরে তখন ওর পাশে যে মসজিদ ছিল বলল যে স্যার এরকম ভাবে বাধা তো চলতে পারে না বিভিন্ন প্রকার, এখন আমরা কি করি? বলল যে আজকে ফজরের নামাজ পর্যন্ত এই জায়গা আমি অপেক্ষা করবো এই মসজিদে, তারপরে মৌলবী সাহেব আসলে উনার কাছ থেকে সাহায্য নিব আমরা, কারণ আমরা তো এই জায়গা ভিনদেশি লোক, আমাদের কেউ চিনে না, অন্তত মৌলবীর কাছে আমরা এই কথাটা বলতে পারব। এবং যথারীতি মজ্জুম সাহেব আসে, মজ্জুম সাহেবকে এরকম বলে ঘটনা বলে যে ভাই এরকম এই ধরনের কোনো ঘটনা ঘটছে? কয় না ভাই এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তাহলে কি করতে হবে? কয় বট গাছের নিচে একজন তান্ত্রিক আছে, তার কাছে তোমরা যাও, সে ভোরবেলায় বসে এই জায়গা থেকে 3 কিলোমিটার দূরে এই একটা বাইসাইকেল নিয়ে যাও, তারপরে তোমাদের হয়তো বা সে ভালো একটা সলিউশন দিবে। তখন যাওয়ার পর ওই তান্ত্রিকের সামনে যাওয়ার পর তান্ত্রিক বলে যে আমাকে সময় দিতে হবে, আমাকে সন্ধ্যার পরে জিনিস নিয়ে আসতে হবে, এই বাতাসা তারপরে আস্ত মুরগি এই বিভিন্ন যে কথা মানে খুব একটা জিনিসের আবদার করে না। বলেছে ঠিক আছে আমরা আসতেছি। বট গাছের নিচে আসে, সে তখন ধ্যান করতেছে, ধ্যান করার পরে কয় কার সাথে সমস্যাটা, কয় যে এই লোকের এই ইঞ্জিনিয়ার সাহেবের উপর সমস্যাটা। তারপর ইঞ্জিনিয়ার বলে যে আপনি আমার সামনে বসেন, সামনে বসার পরে জিন হাজির করে, বলে যে এই লোকটার সাথে বেশ কয়েকটা ঘটনা ঘটে গেছে, ভয় দেখাচ্ছে, কারণটা কি? কয় আপনি হয়তো জানেন না, যদি নতুন কোনো ব্রিজ বানায় তাহলে আমাদের আস্ত লাশ লাগে, লাশ লাগবে এবং খুব হাইথট লোক হইতে হবে, তাকে মারার পরে পিলারের নিচে আমরা গাইড়ে রাখবো, আমাদের এই টার্গেট। বলল যে তাহলে এই লোকটার দোষ কি, তোমরা যে এই লোকের পিছনে লাগছো? বলল যে না, এই লোকের এ লোক ইঞ্জিনিয়ার, এ লোক বানাইতেছে এখানে, আমাদের এখানে আমাদের হলো অগাধ চলাফেরা চলে, এবং আমাদের যে মুরব্বীর বাড়ি সে এই পিলারের নিচে পড়ে গেছে, মানে পানির নিচে পড়ে গেছে, এই জন্য আমরা ওনার পর ক্ষিপ্ত, ওনারে আমরা বলিদান করব। তারপর বহুত রিকোয়েস্টের পরে বিভিন্ন কিছু দাবি করে, দাবি করার পরে তাকে তার কাছ থেকে ছেড়ে যায়, এবং সে পরবর্তীতে তার সঙ্গে এরকম ঘটনা আর ঘটে নাই। পিওলি সিনার যে যখনই দেখবেন যে নতুন কোন ব্রিজ বানানো হয়, অ্যাকচুয়ালি তাদের জিন জাতির জন্য লাশের প্রয়োজন পড়ে। এটাই হচ্ছে আমার তৃতীয় ঘটনা। আমি এখন চলে যাচ্ছি আমার চতুর্থ এবং শেষ ঘটনায়। ফরিদপুর অম্বিকাপুর একটা লোক ডাক্তারির দোকান ছিল, ডিসমেসারি, এবং সেই লোক করত কি, সে বাইসাইকেল চালাইতো, বিভিন্ন রোগী দেখত, মানে যে অত বড় রোগী না, মানে যে হাতুড়ে ডাক্তার যাকে বলে, কিন্তু তারপরও তার সুনাম ছিল যথেষ্ট। সে করত কি, অন্তত মানুষকে উপকার করত, তার কাছে ওষুধ নিত, ই করত। আবার ওনার বাড়ি থেকে অম্বিকাপুর বাজারের দূরত্ব প্রায় 4 কিলোমিটার। সে প্রতিদিন সাইকেল নিয়ে আসা যাওয়া করত, এবং তার একটি কর্মচারী ছিল, কর্মচারীরে বলত যে এরকম ব্যাপার, তোর বাড়ি তো কাছে, তাহলে আমি চলে যাই, তুই তালা মারা তুই কালকে চলে যাস, আর কালকে সকালবেলা আসবি, এরকম ভাবে কথা বলে। একদিন সন্ধ্যার সময় একটি লোক আসছে, লোক আসার পরে বলেছে যে ডাক্তার সাহেব আমার স্ত্রীর খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা, আপনার আমার সাথে যাইতে হবে। বলেছেন না আমি বাড়ি যাব, কই না আপনার কাছে কাছে, যাই হোক আপনাকে পোষণের ব্যবস্থা করে দেব। তখন উনি সাইকেলটা ভিতরে রাখিয়া উনি করে কি উনার সঙ্গে যায়। যাওয়ার পরে আসার পরে আসে দেখেছে তালা মারা, তার সাইকেলটাও ভিতরে। তখন চিন্তা করে যে এত রাত্রে আমি যাক গা, আমি হাঁটতে হাঁটতে তাহলে বাড়ির দিকে যাই। বাড়ির দিক হাঁটতে হাঁটতে যাওয়ার সময় দেখে কিছু দূর গেলে একটা বুড়ি সাদা কাপড় পরা দাঁড়ায় রয়েছে। বলে যে এরকম ব্যাপার, বলতেছে আপনি এখানে কেন? বলে যে ডাক্তার সাহেব আমার ছেলেটা মারা গেছে, এই জন্য আমি বসে রয়েছি। ছেলেটা মারা গেছে আপনার বাড়িঘর নেই আশপাশে, এত গভীর রাত আপনি ছেলেরে নিয়ে এভাবে দাঁড়াইছেন কেন? তখন বলে যে আপনি কি মানুষকে ভয় দেখান? তখনও তার ভিতর প্যারানরমালের কোন চিন্তা ভাবনা করেন না। আপনি কি মানুষকে ভয় দেখান? তখন ধমক দেয়। ধমক দেওয়ার পরে বুড়ি বলে ডাক্তার সাহেব আপনি যা মনে করছেন আমি কিন্তু তাই না, আমরা এই মানব জাতি না, আমরা হচ্ছে জিন জাতি। সুতরাং আমার ছেলেটা মারা গেছে, আমি অনেক ক্ষুধার্ত, আপনি চলে যান, আমার একটু কাজ আছে। তখন বলল যে আপনার কি কাজ? বলল যে আমি এই ছেলেটা খুব অত্যাচারী ছিল, অনেক কিছু ছিল, আমি ওর ইচ্ছে করে মারছি, আমি এখন ওর মাংস খাব, আমার অনেক দিনের সাধনা। তখন ডাক্তার সাহেব তার মুখের দিক তাকায় রয়েছে, তখন বলছে যে তুই কি খাবি আমার সাথে মাংস, তাহলে আমার সামনে বয়। এ কথা কোনো কথা না বলে উনি করে কি খুব ভীতু সম্পস্ত হয়ে সামনে দেখে হাঁটতে থাকে। হাঁটতে থাকা অবস্থায় দেখে যে দূর থেকে একটা ছেলে আসতেছে। বলে যে কিরে জব্বার, তুই এখন কোত্থেকে আসলি? আর তুই দোকান বন্ধ করলি, আমার সাইকেল নাই, কোনো কিছু নাই। কয় আমি সাইকেল আমি চাবিটা আপনার বাসায় রাখে আসলাম চাষির কাছে, এই জন্য আমার দেরি এইছি, আমি কালকে দোকানে আসবো না, এই কারণে আমি। তা বল যে ঠিক আছে তোকে, তাহলে তোর তো ভালোই হলো, আমি সামনে একটু ভয় পাইছি। কয় কোন জায়গা ভয় পাইছেন? কই যে সামনে দেখলাম যে একটা মহিলা এরকম লাশ খাবে এরকম। বললো যে এইরকম ব্যাপার আমার কাছে আমার সাথেও ঘটছিল, আমি কোনো কিছু ভয় না পাই আমি হাঁটা দিছি। কয় ডাক্তার সাহেব বলতেছে না আমার কাছে খুব খুব ই লাগতেছে। বলো যে কাকা আপনার এত টেনশন কিসের? আমি তো আছি, আপনি কেন এত চিন্তা করতেছেন? আপনি চলেন তোমার সাথে। কয় যাক তোর পায়ে তো ভালো হইল, তাহলে তুই চল আমার সাথে, আর এক কাজ করবি তো চাচাই রান্না বাড়া করতে একসাথে দুজন মিলে খাবো, তোকে পায়ে আমার তো বিশাল একটা সাহস হইল। ঠিক আছে, কিছু দূর যাইতে যাইতে এখন বাড়ির সামনে গেছে, বাড়ির সামনে যাওয়ার পরে তখন ওকে রিকোয়েস্ট করতেছে যে জব্বার তুই বাসায় চল একসাথে খাবো, তুই আমার আজকে যে উপকারটা করলি। যাক কিন্তু যে না আমি যাব না, আপনি যান গে, আর কালকে আপনি সকাল সকালে দোকান খুলেন, কারণ আমি আমি আমার নানা বাড়ি যাবো। ঠিক আছে তুই যা। তখন ওনার ওয়াইফকে ডাকে, বলে যে এরকম ব্যাপার, জব্বার কি আসতল নাকি? বলে যে তোমার দোকানের কর্মচারী, কেউ আসবে কোথায় থেকে? কি কও তুমি আন্দাজে কোন? কয় চাষির কাছে চাবি দিয়ে আসছি। কয় না 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 ও আসে নাই, ও আসা তো কোনো প্রশ্নই ওঠে না। তখন বলল যে তার মা তৎকালীন সময় জীবিত ছিল, বলে যে এরকম ব্যাপার কি হয়েছে তুই ঘটনাটা বল। বলল যে এরকম ব্যাপার আমি এরকম এরকম দেখলাম। কয় তারপরে জব্বার এসে আমাকে সাথে করে নিয়ে গেল, বলল যে তুই ভয় পাইছিলি, তুই ভয় পাওয়ার পরে তুই মানুষের জীবনে কোনোদিন ক্ষতি করিসনি, মানুষকে ভালোবাসো, সবকিছু করস, পাঁচ ওয়াক্ত নামাজ পড়স, এই জন্য আল্লাহ তোকে খুব ভালো একটা জিন পাঠাই দিছিল, ওই জিনটাই তোকে বাঁচাই রাখছে। তোর কোনো টেনশন নাই। তারপর ওর মা গরম পানি আর বিভিন্ন কিছু দিয়ে গোসল করায় দেয়, তারপরে স্বাভাবিক হয়। পরের দিন সকালবেলা দেখে যে ওর কর্মচারী বসা, বলে যে কিরে তুই কি কালকে আমার আগায় দিছিলি? কয়েছে চাষা যে কি কন, আমি আপনি দেরি দেখে তালা মেরে আমি বাসায় যা ঘুমাইছি, কেন আপনার বাসায় যাব আমি? কয় তোরে দেখলাম তো হাইটা। কয় না 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 না, আমি যদি যাইতাম তাহলে আপনার সাইকেলই নিয়ে যেতাম। যাই হোক, জীবনে ভালো কাজ করলেই এই সেটা আল্লাহর পক্ষ থেকে উপহার পাওয়া যায়। উদয় ভাই, এই ছিল আমার সর্বশেষ ঘটনা। সকলকে ধন্যবাদ, শুভরাত্রি।
অনেক অনেক ধন্যবাদ মাসুদ ভাই, ভীষণ ভালো লাগছিল আপনার ঘটনাগুলো শুনতে। শুনলাম এতক্ষণ যাবত আমাদের আজকের অতিথির এবং সর্বশেষ অতিথির কাছ থেকে তার জীবনের কিছু ভৌতিক এক্সপেরিয়েন্স। সো কেমন লাগলো আপনাদের, দেখি একটু কমেন্ট সেকশনে কি বলছে। জয়েন করেছে আজকে অনেক বন্ধু দেখছি, ভালো লাগছে। নতুন পুরনো অনেক বন্ধুরাই রয়েছে আমার সাথে, তাদের মধ্যে জয়েন করেছেন আমার বন্ধুটির নাম হচ্ছে আয়েশা। আমি ভালো বাসি তোমার এই অনুষ্ঠানটাকে, ভালো লাগে রাত বিরাতে ভূত স্টুডিও শুনতে, শুনেই ভাল লাগছে আয়েশা। জয়েন করেছে নাহির, বলেছেন আমি আছি আপনাদের সাথে কুমিল্লা থেকে, থ্যাংক ইউ। সঞ্জিদা লিখেছে গুলশান থেকে, আমার ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আপনার যে ভূত স্টুডিও ভালো লাগে শুনে ভালো লাগলো। রাতুল বলেছে মিরপুর থেকে জয়েন করলাম, ভূত স্টুডিও আমার খুব পছন্দের অনুষ্ঠান। জাহাঙ্গীর বলেছে আমি জাগো এফএম 94.4 এর পুরনো বন্ধু, আজকে অনেকদিন পর ভূত স্টুডিও শুনছি। তানহা লিখেছে আমি মিরপুর থেকে বলছি, আমি এই অনুষ্ঠানে আসতে চাই, আমি কি আসতে পারবো? অবশ্যই, ছেলে মেয়ে পুরুষ নারী সবাই ভূত স্টুডিওতে আসতে পারবে, আপনিও কেন পারবেন না, অবশ্যই পারবেন। এই জন্য যেটা করবেন, আপনার কাছে যদি মিনিমাম 3-4 ভৌতিক এক্সপেরিয়েন্স থাকে আর সেগুলো রেডিওতে এসে বলতে চান, তাহলে মোবাইলের রিসেপশনে চলে যান, টাইপ করেন RBS স্পেস নিজের নাম নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠিয়ে দেন 26969 এই নাম্বারটিতে। সো আজকের মতো আমি বিদায় নিব। এবং বন্ধু, এই যে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা, এই প্রাণ পটাটা নিয়ে কি আপনাকে একটা মেসেজ দিয়ে যাব? দিলে আপনি মানে ব্যাপারটা একটু মিলাই দেখেন তো আমি ঠিক বলি না ব্যাঠিক বলি। এই কালকে একটা প্রাণ পটাটা কিনে দেখবেন, এটা যখন আপনি খাবেন না, প্রথমে মনে হবে কি এটা একটা চিপস, মানে ক্রিসপিনেসটার কারণে। আবার একটু ভালো করে খাওয়ার পর মনে হয় না এটা তো বিস্কিট, আমি না এরকম কনফিউশনে পড়ে যাই। আপনি কালকে একটু খেয়া মানে জানায়েন তো, কোথায় জানাবেন? আমার পেজ আছে একটা আরজি উদয় নামে, ওই পেজে মেসেজ বক্স আছে, 24 ঘন্টা খোলা থাকে, সেখানে জানায়েন যদি আপনার সময় থাকে হাতে। আর যারা আমাদের জাগো এফএম এর অনুষ্ঠানগুলো নিয়মিত দেখতে চান, আরো বিভিন্ন রকমের কন্টেন্ট গুলো দেখতে চান, তারা জাগো এফএম দিয়ে সার্চ করলে আমাদের ভেরিফাইড পেজটা পেয়ে যাবেন, যেখানে আজকে লাইভটা দেখছেন সেই পেজে লাইক বা ফলো দিয়ে রাখেন। এখানে প্রচুর প্রচুর শোজ এর এরকম লাইভ শো হয় এবং আপনাদের একলা সময়ে দোকলা করার জন্য আমরা অনেক আরজিদেরকে রেখেছি আপনাদেরকে এন্টারটেইন করার জন্য। সো তাদের কাছ থেকে সময় কাটান, ভালো লাগবে আপনার। এন্ড এখনকার মতো আপনার বন্ধু উদয় বিদায় নিচ্ছে, আগামী পর্বে ফিরবো আবার ইনশাল্লাহ বেঁচে থাকলে এবং সুস্থ থাকলে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জাগো এফএম 94.4 এর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।
একটা কথাও বিলিভ করা যায়,
জাগো এন্টারটেইনমেন্টের ধামাকা দেখতে সাবস্ক্রাইব করুন এখনই।